This track was downloaded from FusionBD.com.
FM 89.2. Royal Tiger Dream presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliye manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। শুরু হয়ে গেল রাত 11:20 হচ্ছে সময়। আমি আরজে কিপ্রিয়া রয়েছি এই মুহূর্তে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজকে আমাদের এখানে যাহা বলিব সত্য বলিবতে মঞ্চে কেউ উপবিষ্ট রয়েছেন, তার জীবনের ভুল এবং অপরাধ নিয়ে তার সামনাসামনি আমরা হব। তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আমরা সবসময় বলি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে যাহা বলিব সত্য বলিব। এবং এই যাহা বলিব সত্য বলিবতে মানুষ এসে তার জীবনের ভুলগুলো অপরাধগুলো স্বীকার করেন। সাধারণত আমরা দেখি যে মানুষ যখন ভুল করে সেই ভুলগুলোকে মানুষ গোপন করে। আমরা সেই মানুষদেরকে বলেছি, যদি বিবেকের তাড়না বোধ থেকে আপনি যদি মনে করেন আপনি যে ভুল করেছেন বা আপনি যে অপরাধ করেছেন, সেই অপরাধের পেছনে, ভুলের পেছনে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড ছিল, ভুল এবং অপরাধটা আসলে কি ছিল এবং সেটার একটা ভয়াবহ পরিণতি হয়েছে, তাহলে আপনি এখানে এসে বলতে পারেন। চাইলে নিজের নামে বলতে পারেন কিংবা ছদ্মনামে বলতে পারেন, এই অর্থে যে আপনার মতো ভুল কেউ না করুক, কারণ কোনো ভুলের কিংবা কোনো অপরাধের শাস্তি কখনোই ছাড় হতে পারে না এবং সেটার পরিণতি সবসময় ভয়াবহ। আমরা অনুষ্ঠানের শুরুতেই আজ রাজুর কাছ থেকে জেনে নিতে চাই কে রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিপিয়া। আমাদের আজকের অতিথি মইনুদ্দিন, চার ভাই ও এক বোনের মধ্যে মইনুদ্দিন তৃতীয়। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে ভালোবাসেন মইনুদ্দিন। নিজের টাকায় 6টি বিবাহ পড়িয়েছেন, গ্রামের 2টি রাস্তা ও 1টি সাঁকো তৈরি করে দিয়েছেন মইনুদ্দিন। অর্থাৎ সমাজের উন্নয়নের জন্য এগিয়ে এসেছেন সব সময়। কিন্তু তারপরও কি এমন ঘটল যে তাকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে আসতে হলো? চলুন তা শুনতে চলে যাই আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে মইনুদ্দিন রয়েছে আজকে আমাদের সাথে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে। মইনুদ্দিনের কাছে আমরা যেতে চাই, তবে তার আগে আপনাকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব চলাকালীন সময় আপনি মইনুদ্দিন সম্পর্কে জানতে, মইনুদ্দিনকে দেখতে, যাবতীয় আপডেট পেতে চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। এবিসি রেডিও FM 89.2 ফেসবুক পেজ হচ্ছে facebook.com/abcradiofm89.2। এবং আপনি যদি অনুষ্ঠানে যোগ দিতে চান আপনার জীবনের ভুলগুলো নিয়ে, অপরাধগুলো নিয়ে, তাহলে আপনি আমাদেরকে ফোন করে জানাতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এছাড়া প্রিয় শ্রোতা, আপনি SMS করেও আমাদের এখানে আসতে চাইতে পারেন। সেক্ষেত্রে নিয়ম হচ্ছে, প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। এই পর্যায়ে আমি আমার অতিথিকে যে প্রশ্নটি করতে চাই, সবসময় যে প্রশ্নটি করে থাকি, কোন বিবেকের তাড়না বোধ থেকে আপনার বিবেকটি আসলে কে জাগালো বা কোন ঘটনার দ্বারা আপনার বিবেকটি জাগলো যে কারণে আজকে আপনি লাখো মানুষের সামনে রেডিওতে এসে আপনার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করতে যাচ্ছেন?
আমার একটা বন্ধু আছে, ও এসে বলল যে ভাই আপনি একটা অনুষ্ঠান শুনেন, আপনি তো অপরাধ জগতে আপনি এই অনুষ্ঠানটা শুনুন। তো আমি বললাম আমি তো ধরতে পারলাম, লেখাপড়াও জানি না। তো বললো যে হ্যালো 89208 এর একটা অনুষ্ঠান আছে
বুধবার রাত 11টা
বিষয়ে, এই অনুষ্ঠানটা দেখেন। তখন আমি রবিবারেরটাও শুনি, বুধবারেরটাও শুনি, সব দুই অনুষ্ঠানে আমি শুনি। আমি এই অনুষ্ঠান গুলা শোনার পর তা আর কি আমি আর কোনো দিকে যাইতে মন চায় না, শুধু ওই বৈশা বৈশা অনুষ্ঠান গুলাই শুনি। আর মানে বাড়ির দিকে আমার যাইতে ইচ্ছে করে না, বাড়ি গেলে যাতে আমি অস্ত্র হাতে নিতে হয় তাহলে আমি আর বাড়ি যাবো না।
পরিপূর্ণভাবে পরিবর্তিত একটা মানুষ, তার লেবাস এবং তার যে পোশাক আশাক এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং তার এই বিবেক জাগানোর কাজটিতে কাজ করেছে আমাদের বুধবারে প্রচারিত হ্যালো 8920 এবং স্বয়ং এই অনুষ্ঠানটি রবিবারে প্রচারিত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। ওকে, আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করছি। আর আপনাদেরকে বলছি যে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে যে কোনো সময় কল করা হবে এসএমএস পোল। এসএমএস পোলের নিয়ম হচ্ছে আপনারা জানেন যে কোনো ঘটনা যদি মইনুদ্দিন এখানে মিথ্যা বলে বা সন্দেহ তৈরি হয় সেক্ষেত্রে আমরা একটি এসএমএস পোল আহ্বান করি এবং এসএমএস পোলের পার্সেন্টেজ অনুযায়ী মইনুদ্দিনকে পরবর্তীতে বলার সুযোগ দেওয়া হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। সুতরাং এসএমএস পোল আহ্বান করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার মতামত জানিয়ে দেবেন ইয়েস নো ভোটের মাধ্যমে। মইনুদ্দিন, আমরা শুরু করছি আমাদের রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
আমার বাবা ঢাকায় আসে অনেক আগে, পাকিস্তানের আগে, এই পলাশিতে রিক্সা চালাইতো। তো বাবা রিক্সা চালাইতে চালাইতে আল্লাহ দিলে এখানে ভালো কটা রিক্সা জমাইছে, 500 রিক্সা করতো হয়েছে আর একটা গ্যারেজও ছিল, পাশে কোথায় জায়গাও কিনছে, জায়গা তো কিন না। ব্যাস পরে যুদ্ধ লাগিয়ে গেল, বাবা ওই চিত্র সামনে দিয়া পদ্মা দিয়া রিক্সা রাখতো আর পিছনে কিছু মুক্তি বাহিনী করে জায়গা দিত, আশ্রয় দিত আর কি। আশ্রয় দেয় নেই আল্লাহ না মলি, এটা কেমনি জানি খবর পাইয়া গেছে পাক বাহিনীরা পাওনের পর দিয়া বাবার তখন দৌড়াই ইয়ে করে আর বাবারা আছে। তখন বাবা হাতে পায়ে ধরলো ওই পাক বাহিনীর লগে বাবার দোকানে একটা লোক কাজ করতাম দেশে, উনি এসে বললা দিছে যে ওর আসলে দোষ না, ওরা জোর পূর্বক মানে একটা চালাকি করে আমার বাবার মানি এখান থেকে বাঁচা। তখন না ও জায়গা দিছে কেন, আমার বাপের কান্ধের উপরে একটা মেশিন গান রাখিয়া গুলি করানোর লগে আমার বাবার কানে পর্দা পাইতে গেছে। আজ পর্যন্ত আমার বাবা কানে শুনে না, বহুত ইয়ে করছে যাক ওইখান থেকে ভাঙ্গা ভাঙ্গা দিছে। আর কাগজপত্র যা ছিল আমার জায়গা সম্পত্তি সব জ্বালা করে গেছে আর ওটার সন্ধান আমরা আসে পাইনি। পরে আব্বা ওইখান থেকে আইসা করছে আইয়া এই জিয়ার কবরে উত্তর পাশে এখানে কিছু বস্তি আছিল, এই বস্তিতে আমার আব্বা আইসা উঠে উঠে সরকারি এক লোকের লগে কথা বলে, কথা বলে আমগরে কিছু জায়গা দেয় এখানে 6 রুম করে। এটা হইলো যুদ্ধের পরে, যুদ্ধের টাইম তো বাবা পলাই গেছে। আর এই যে সংসদ ভবনে দিয়ে ঢুকতে আপেল ব্যাংকের সুকুনাথ আমরা একটা চটপটির দোকান ছিল, এই চটপটির দোকানটা আমরা ডেইলি 50 টাকা ভাড়া দিত। এই টাইমে আমি 4 বছর কিংবা 5 বছর আমার বয়স, জি। তখন আমার বড় ভাই ওনাকে আনলো বাবা শহরে, ভাই আবার আমার বড় ভাই ক্লাস 6 থাকতে বিয়ে করছে, একবারে অল্প বয়সে আমার বড় ভাই বিয়ে করে।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমরা 4 ভাই 1 বোন,
4 ভাই 1 বোন ছিলেন, জি। ওকে,
আমার বড় ভাই ওইখানে বিয়ে করে, বিয়ে করার পরে দেশ পরপর 2 বছর পরপর 2টা বাচ্চা, খুব সুন্দর বাচ্চা গুলো আছে, ভাবিও খুব সুন্দর এবং আমাকে খুব একটা আদর যত্ন করতো ভাবিটা, খুব ভালো বংশের মেয়ে ভাবিটা। তো ভাবি যখন আমরা আদর করতো এই পাখি দিয়ে বাবা তো একা এখানে সামলাতে পারে না, আমরা একটা দোকান 2টা গ্যারেজ ইয়ান আর্মি আবার ক্যান্টারম্যান ছিল তখন, জিয়ার কবরের পূর্ব পাশে আবার গরু ফার্ম আছিল, অনেক কাস্টমার, একটা চা দোকান আছে। আমার ভাই আসে আইসা, আমার ভাই আমাকে বাসাতে শ্যামলী একটা গার্মেন্টস, আমার এখন যে বাবিটা আছে সেই বাবি চাকরি করতো, চাকরি করে আমি এখানে ভাড়া থাকতো, রুমে 600 টাকা ভাড়া দিত। কেমনি 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 বাইরে পটাই টটাই আল্লাহ নাম হলে ভাই এখানে বিয়েটা করে
আবার
আবার বাড়িতে 2টা বাচ্চা রাইকা, বউ রাইকা, এত সুন্দর বউ রাইকা, এখন একটা বিয়ে করলো যেমন কি খেক্সিয়াল, এটা বিয়ে করছে, বিয়ে করে এবার এনতে বাবাও জানে না, বাবা তো কানে শুনে না, বাবা ওই বোবার মতন মানিয়ে দিচ্ছে, দিচ্ছে চালায় কাম কাজ করে বোবার মতো, এমনি কথা বলতে পারে বাবা,
শুধু কানে শুনে না,
শুধু কানে শুনে না, কানে পদ্মা ফাইটে গেছে, বাবা শুনতে পারে না, ভাই যে এখানে বিয়ে করছে বাবা কিছুতে জানে না, না জানাতে পরে কেমনে 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 বাবারে জানেছে, আবার এইখানে না জানাই বাড়িতে একটা তালাক নামার কাগজ দিয়ে দিল বড় বাবিটারে পার্টিটাকে। আচ্ছা, এখন তো আমরা যখন এই কাগজটা পাইলাম সিডি, তখন তো কোনো মোবাইল টোবাইল যোগ ছিল না, তখন সিডি এসেছিল, ৩০০০ টাকা জরিমানা করণ এসে আঙ্গ ১৬ কাটা জমি বিক্রি করণ লাগছে এই ৩০০০ টাকা জমি জমি এরপর দিয়ে এটা লইয়া গেছে ভাই, এটা তো পার করিয়া দিছে, মানে আমরা কি করবো, কান্দা গাড়ি বাচ্চা দুটা থুয়ে গেছে, পরপর তিন মাস পরপর দুটা বাচ্চাই মারা গেছে, মারা গেছে। তারপর আমরা কান্দা গাড়ি, আমার মা খুব আদর করতো, আমার মা আমার বাইরে অভিশাপ দিত, তুই এটা কি করলি, তুই করছো টা কি, এইভাবে ইয়ে করতে পারে এই বাবিটার এইখানে রাখছে। তখন একদিন আম ঘরে খবর দিল, বাবা আমি আমার ছোট বোন আমার ছোট ভাইটা, আমরা দুই ভাই এক বোন আমরা আসছি। তখন আমার মেজু ভাই চানপুর একটা মুদি দোকানে চাকরি করত, আমার মেজু ভাই আইসা উঠছি সকালে ভোরে ৬টার দিকে পথ দিয়ে আসছি, এখানে কলেজ গেট নামতে নামতে রাত্রে ৫:৩০। আমার বাপ আবার একটু কিপটা টাইপের মানুষ, আগের দিনকের মানুষ, তো পথে ঘাটে কোনো টাকা পয়সা খরচ করে
না,
তো আমি কিডা এরকম কষ্ট, যেমন কি অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কিডা হচ্ছে যাকে আসছি বাবি বাসা আসছি আইসা দেই, ধরুন এটা এখানে বিয়ের এক বছর পরে আর কি, আইসা দে এখন বর্তমানে যে আমার ভাইয়ের বড় মেয়ে এটা হয়েছে, ওদিন আমরা যেদিন আসছি ওই যারে যাকে আমরা রইলাম এক মাস, রইয়া টইয়া এনে খাইলাম খেলাম, আমরা এক মাস থাকিয়া বাড়ি গিয়েছি, আমরা বাড়ি যাওয়ার পর দিয়ে ৩-৪ মাস পরে ভাইয়ে এখানে যা আছে সব বিক্রি কইরা বাবির লইয়া বাড়ি যাই, আমরা একে কিছু ফিরিয়া যায়নি। এখন বাবাকে কি রে দোকান কার কাছে দিয়েছে, গ্যারেজ কার কাছে দিয়েছে, তুই রে আয়া পড়ছো, তখন বাবা আইসে এখানে, এখন বাবা এখানে আই দে বাবার ঘরে উঠতে দেয় না, যাই কিনছে হ্যাঁ তোমার পোলা বেচা গেছে, তো বাবা তো এখানে বাবা আগে একটা সমস্যা, আর একটা বাবারে আমার ছোট মামা থাকতো আগের গাঁও হ্যাঁ আইয়া কেমনে কেমনে খবর পাই আইয়া চিকিৎসা নিকিৎসা করাইয়া বাবার বাইক করে, বাবা এই জিদ্দি করছে কি জাগা জমি যা আসিল সব আমগো তিন বাইনের নামে সব দিয়ে দিচ্ছে, আর মার নামে ২৭ ডিসেম্বর সম্পত্তি দেওয়া হয়েছে। তখন বাইয়ে বাড়ি চলে গেছে, বাইরের টাকা নেই, সব টাকা জুয়া খেলায় দিয়ে গেলাইছে, এবার মারে তো ভালো করে দোষে বাইয়ে যে মা জীবন আর কোনো অন্যায় করতাম না, আমার এই আমি কটা টাকা দেন আমি বাজার পানের ব্যবসা করব, আর যে আমার দিছে মা, মা দিয়া পানের ব্যবসা করতে আছে, তখন আমার বয়স ৫, ৫.৫, ৬ এরকম হবে, তখন আমি সকালে পড়া যাইতাম এখানেও করি টরি ইয়ার পর দিয়ে চলে গেলাম আমি স্কুলে, স্কুলে যাইও বারিন্দার বৈশাখ থাকতাম, মানে আমার এক স্যার বললো তুই কি স্কুলে পড়বি, আমি কই যে স্যার আমি পড়বো, তো তুই ভর্তি হ, আমি কই স্যার আমার তো টাকা নেই, ৪ টাকা লাগে ভর্তি হতে, তখন আমি আমার ভাইয়ের কাছে যাই, বড় ভাইয়ের কাছে
পানের ব্যবসা,
হ্যাঁ পানের ব্যবসা, আমি ভাইয়ের কাছে যাই যে ভাইয়া আমি স্কুলে ভর্তি হবো আমার ৪টা টাকা দেন, আমার ৪টা টাকা দিইলই না, তাহলে আমি কান্দা গাড়িটা স্কুলে গেলাম, আমি কে স্যার আমি যেই প্রকার হোক সাই চুরি করে আইন নইল আপনাকে আমি টাকা দিব আমার স্কুলে ভর্তি করেন, স্যার আমার করলো না, পরে আমি চলে গেছি ভাই বাইর যাইয়া, এ আমার জীবনের প্রথম অপরাধ আমি মার ৪টা ডিম চুরি করি,
আমি
স্কুলে গেলাম, এখান থেকে আমি গেছি ভাবি আছে, এবার বাইয়ে একদিন তরকারি লাগিয়া আমার গোতন আলাদা হয়ে গেল, আমার বরাবর আলাদা হয়ে গেছে, মেজু ভাইও আছে, মেজু ভাই কর তুই যা তা আলাদা হয়েছ, তো তোর বাবারে কইছে বাবা এগারে এক কোনো এক রুম দিয়ে দেন, আমরা এদিকে তিনও ভাই একসাথে থাকুন, আপনারা নিচে হেরপর দিয়া এভাবে রয়েছি, পরে আমি এখান থেকে ক্লাস থ্রিতে উঠি, এ মানে এখন আমি কাজও করি, মানে মানুষের জ্বালা টালা উঠাই বিলেতন সাপলা উঠাই বিক্রি করি, মাছ ধরিয়া বিক্রি করি, আবার স্কুলেও যাই, স্কুলে যাইতে যাইতে একদিন যাই আর একটা অনেক বড় লোকের একটা মেয়ে আমি আম খাইতে আছি, আমারটা আমটা আমি কি যে তোকে এত টাকা তুই আমার তাম খুঁজস কিনা খাইতে পারস না, ও আমারে আমার কাছে আমসাই স্যার আমি ওরে খারাপ একটা কথা বলছি, মানে ওরে গালি দিছি, গালি দিছি আর ও যে ওর বাইর কাছে বিষাদ দিছে, ওর বাইরে যাইয়া করছে কি ওর ভাই দুইটাই আমার একদম সে মায়ের আমি এখানে পারি না, আমি একবার বইটই ছুইয়া দৌড় দিয়ে চলে গেছি আমি বাড়ি, বাড়ি যে একটা মাছ মার্কা ডেগার আনলাম, ডেগার মানে চাকু আর আইন না যেটা আমার বেশি মারছে, আমি ক্লাস থ্রিতে অবাই উঠছি, যেটা আমার বেশি মারছে এটা ক্লাস সিক্সে পড়তো, এটা যে কলাসাবি দৈরা ওর ক্লাসের ভিতরে ওর আসার দিয়ে দৈরা ওর বুকির উপর বসছি চাকু মেরা দিন, আগে দিয়ে কয়েকটা গুসাও মারছে চাকু আগে বাইর করে না, এটা সুইচ গিয়ার আর কি গিয়ার সিস্টেম,
এই চাকুটা কোথায় ছিল?
বাড়িতে ছিল,
এই
চাকুটা দিয়ে আমটাম খাইছো আমার ভাইয়া কিনছে আর আমার ভাইয়েরা অনেক আগে, তো এটা কেউ ধরতো না, তখন আমি এটা লয়ে গেছি নিয়ে আমি এই চাকুটা দিয়া ওরে পার দিব, এমন সামনে আমার হাই স্কুলের স্যার প্রাইমারি স্কুলের স্যার কোলাফান সব দিয়ে জাবড়াইয়া পড়ছে, ওই ওরা অগরে মারনি ওই দিনে ওরা দেশে চাইয়া পড়ছে, আজকার এখনো দেশে যায়নি, এরপর দিয়ে আমি এখান থেকে চলে যাই, এখন ওগো আবার অনেক গোষ্ঠী অনেক বড়, আমি ডরে স্কুলে আসি না, আমি আর স্কুলে পড়ি না, এমন অনেক করলাম কি যে মাদ্রাসা ভর্তি হলাম ক্লাস ফোরে, যখন পরে ভর্তিছি তোমার আমার একটা বন্ধু নাম জামাল, ওর বাসে ডাকাতি টাকাতি করতো, মানে ওরা পাঁচ বোন এক ভাই, ও একা, তখন আমার বয়স আট কিংবা নয়, পয়সা খেলবি? কারণ আমি করলাম কেমনি, এক একজনে পাঁচ টাকা করে আনবি আজকে পয়সা খেলবো যায় পায় লয়ে যাই, তো কয়েকজনে খেলবি? চারজন, তো পয়সা কেমনে খেলবি? ওই স্যারের না শিখি পয়সা আছে না, এটি দিয়ে আমরা টোকা দিয়া খাবার দিয়া সাতলা না বাঘ, মানে আমরা চানলো তা কইতাম আর কি, চানলো তা খেলবি, তো একজনে পাঁচ টাকা করে পাঁচজন হয়েছে পঁচিশ টাকা, তো খেলছি খেলছি আর আমি সব টাকা আমি পাইছি পঁচিশ টাকা, এখন ওরা হলো তিনটা স্বাস্থ্য যেটা তো ভাই আর একটা বাইরে, মানে ওনা ওরা আমি খেলার টাকা পাইছি ওরা আমার ওরা যাইতে দেন, ওরা কল টাকা দিয়ে যাবে, তো তুই খেললি কে? আমি খেললে পাইছি আমি তোর টাকা দিব, ও আমারে কত যাইতে দেবো না, ওরা তিনটা ওর শক্তি একটু বেশি আমি একা, ওখানে এই কথা কনে খেলাটা করলে মানবো বাড়িতে, আমি একবার এরকম বাঁশের লাডি একটা লই যাই, আগে যেটা আমার আচ্ছা ভিতর এটারে বাড়ি শুরু লাগেছে, পরে এটারে বাড়ি দেখেও এটি দিছে দৌড়, অর্থাৎ সুজাটা তো ভাই যেটি আছে এটি দিছে দৌড়, আর আরেকটা বাইরের লোক এটা রয়েছে খারাই, এটা খারাই থাকতে থাকতে এটা বাড়ি গেছে মাইকের খাইয়া বাড়ি গেছে, এটা যাইয়া করছে কি ওর বাপের পকেটে একশো টাকা লইছে, লইয়া ও স্কুলে গেছে, ওই স্কুলে তো পোলা পাইনা আনবো আমার মারার জন্য, আমি আবার করছে কি আমিও আমার ভাইয়ের পকেটের তো আশি টাকা চুরি করছে, আমার মেজু ভাইয়ের পকেটের তে আশি টাকা চুরি করিয়া আমিও বিশ টাকা দিয়া ষোলো টাকা দিয়া এক কেজি আমি খেলেছি আর মুড়ি লেছি, আমি অগরে খাওয়াইলাম, আমি কই তোরা শুধু মারামারি করো লাগবো না, তোরা শুধু একটু ধরিয়া রাখি আমি অগর সামাই, এই কথা কই হাসা হাসা গেছি, স্কুলে তো নাইয়া ওরা আমি ঘরে দৌড়াইতে 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 মাদ্রাসা টানে আমি মাদ্রাসা চলে দিয়ে আসি, মাদ্রাসা তাইয়া বারণ হলো আমি তো মাদ্রাসা দিতে মাইল লাগবো না বাইরে করুন, আমি ওয়াল টক্কায় বাইরে চলে গেছি, এবার আমগো বাড়ি পোলা মাইনে ঘরে ইয়ে করছে, আর আমি একটা বাস পাইছি বাস নইয়া, ওরা দুইটার ইচ্ছা এরকম বাইরে, আমার বন্ধু এটা বাইরেতে বাইরেতে রয়েছি, এরপর দিয়ে এরকম কুকুরের আছে না, এই কুকুরের ভিতরে ওর মাথার আমি সুবাইয়া তুলে রাখছি,
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার, মনে রেখো রয়্যাল টাইগার চিপবে সুন্দর আগামীকে তারা করবে, রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। Mother!
আপনারা যদি আজকে যে অতিথি আমাদের এখানে আছে তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2। ওকে মইনুদ্দিন, আপনার কাছে ফিরছি, তারপর কি হলো?
এরপরে তিন দিন পরে আমি মাদ্রাসাতন বাড়িতে আসি। আইসা দিয়ে আমার মা এরকম শোয়ানো, কি সে আমার মা অন্ধে কি রক্ত আর রক্ত হাইরে রক্ত, এই মার রক্ত কেন দেখি আমার মা বাম হাতে এই পর্যন্ত কাটে, কে কাটছে করতে পারি না, পিছিয়ে দেয় আমার বাবার পিছিয়ে দিয়ে আমি আমার মার রক্ত দেখে আমার গেছে মাথা খারাপ। আমি ঘরটা কিচ্ছু পাই না, বাজি একটা কোদাই মা কে দিছে আপনার কোপ, এটা কম মা আপনার কোপ কে দিছে শুধু এইটা বলেন, আমার মা আমার কাছে বলেন বাবা তুই আমি যাচ্ছি তুই ছোট মানুষ তোর মাইরা লাগবে, আমি তো না আমি চাইছি আমার খুব দিছে, আমার ভাই মেজু ভাই দৌড় দিয়েছে একটা টেডা লই একটা টেডা লই আছে টেডা লই আইয়া যাই খুব দিছে স্যার পোলা মেজু ডারে আমার ভাই টেডা গেলে আর আমি করলাম কি কোদাল লই আইয়া স্যার সেজু পোলা এটারে কোদাল দিয়ে বাড়ি দিছি কোদালটা উঠতে যাইয়া 4 ইঞ্চির মতো কাটা গেছে ফিটে। এরপর দিয়া দেখি আমার বাবার লইয়া ওরা টানাটানি বাজাইছে, এবার আমি একটা শ্রেণী পাইছি অগু নাম গো জানি না একটা শ্রেণী পাইছি এত বড় এটা পাইছি, পাইয়া এই জন এটা লই আমি ছোট কিন্তু হে বিজিবি অনেক মারামারি করতে পারতাম, আমার আল্লাহ তুমি এত শক্তি দিয়েছো তখন আমি জানি না, তখন আমি এই শ্রেণী লই এই দুলানি শুলা গেল এরা ঘরে ঢুকে গেছে আমি ইয়ে করছি। এরপর দিয়া এরা পুলিশ মামলা করছে আমরা মামলা করিনি, এলাকা কয়েকবার বসা হয়েছে বসেনি, পরে একদিনে হঠাৎ পুলিশ আইয়া করছে, আমি খালে মাছ ধরি আমি ছোট আমার আর আসামি দেওয়া হয় না, আমার ভাই ওই খালের পশ্চিমে যাইয়া কাজ করে দোনোটা বড়টা আবার ছোট মানুষের বদলা দেয় আর আমার বাইরে, আমি একবারে পশ্চিম বগলটা ঘুরা একটা চিৎকারে মারলাম ভাই পুলিশ আইয়া আমার ধরিয়া লাইলো, আল্লাহ নাম হলে বাইরা চই লাগেছে ভাই ঘোরা ধরতে পারে নাই, আমি এনাই আমার মাও আসামি আছে মারা হসপিটাল তো না আবার বালা ঘুরে আনছি 2-3 মাস পরে বাবাও ঘরে আমি এক দৌড় দিয়া ভাই ভাই চাইয়া দেখি মা ঘরে মা আমি তো মা পুলিশে বৈরা গেছে আমি আর সরেন এই কথা কই নিয়ন্ত্রণ বাবা তো কানে শুনে না তো বাবার এমনি মুখ দিয়ে এমনি লাইট মারে দেখেছি আর বাবা বুঝছে যে পুলিশে এসে তো না বাবা তো কিছু দিই এটা গেছে আরে আমি দৌড়তে দৌড়তে আমি হরানো গেছি আমার প্যাডে কিছু নেই তো ওই হাঁসেরে বাদ দেয় না হাঁসেরে কুরের সাথে গ্রাম দাসে আমি ঘরে যাই আমি বাদ পাই নাই তো আমি ওই হাঁসের এইখান থেকে কুরের সাথে 1 ফুট বাদ লইয়া দুইয়া এনতে কটা মুখে দিছি মুখে দিয়ে আমি এক মানে বাগিচা দিতে যাই একা রয়েছি যেন আমার না দেয় ওরা আমার মারবো ওরা অন শক্তি বেশি ওরা 5-6 জন আমি একা বাইরে তো চলে গেছে আমি পলাই রয়েছি আইয়া ভাবিরে বললাম যে ভাবি এই যে ডাকাতুন যে ভাবি নিছে এরে বললাম ভাবি কটা ভাত রান দেন ভাত থাকবে একে তো দৌড়ে দৌড়ি করে আই গিয়ে ভাত খাইতো না নি সবাই ভাত খাইতো ভাবি বললো কি যে ইয়া আচ্ছা ঠিক আছে আমি জানতে আছি এখন তরকারি নেই তো আমি আমার ছোট বাইরে পাঠাচ্ছি তো আস্তে আস্তে যাই অমুক এই যা তাঁতি একজন লই যাই তো আমি আড়াতে কটা সিম লই আগে সিম নেই না আর কই মাছ ধরছি আমি আগের দিন এটি দিয়ে পাকাইব খামু মানে আস্তে আস্তে পাকাইছে আমার এই ভাবিটা এখনো নিচে এক বেলা 3 ফোয়া চাইলে বাচ্চা তাই করলো কি ওই বাতের মার গালে না বোনটা যা ফাঁক করে দিয়া হ্যাঁ খাইয়া লাইলো না আমি গেছি আমি বাঁচতেছি আমার বাদ দেন না আমি কইলাম ভাবি আমার কটা বাদ দেন হ্যাঁ আমার বাঁচতে দেন 3 বেস্তা এবার কইছি কনে আর হুনে না এবার ভাবি আমার দমক দিয়া কয় ওই বাত লইছা তো চাকর নিকে তাই করলে তোমার কীর্তি হয়েছে দরজার ভিতরে আসছিল লাট আমি গ্রাম দাসে লাট থাকে একবার প্রত্যেকটা ঘরে ঘরে আমি লাট এটাই না বাবির একবার কুয়াইয়ালেছি বাইরে আমার বড় বাবি এবার ভাই আইছে কতক্ষণ পরে ভাইয়ে জিজ্ঞাস না করিয়া কেইলাই কেন কি না হয়েছে ভাই আমার সার মারতে তো এবার মেজু ভাই ধরছে মেজু ভাই তো আমি এই গেরে মারেন কিনলে এটা কোনো পর দিয়ে আর তো গোল্লাকে আর থাকতাম না, আমি নতুন চলে যাই মেয়ে এই করে আছে, আবার চলে গেছে ঢাকা বাজারে। এবার আমি কি করব, আমি চলে গিয়েছি নারায়ণগঞ্জে একটা হিন্দু দোকানে, আমি চাকরি মিষ্টি দোকান
জি।
তখন আমার বয়স 11 কিংবা 12, 3 মাস বিনে বেতনে চাকরি করছে, আমার কোনো টাকা দেয়নি, এমনি খাওয়াইছে তাওয়াইছে, খুব আদর যত্ন করছে। 3 মাস পরে আমি কই আমার কিছু টাকা দেন, একো দিব না, টানি আনতে যাইয়া এনতে যাইয়া আরেকটা সিটিঙ্গা হোটেলে কাজ করছি, হেনে এক অবস্থা। তো হেনা আবার করতাম কি, বড় বড় সাপ যাইতো না, হে করে গ্যালাস টালাস ধুইয়া দিলে একটু আপ্যায়ন টাপ্যায়ন করলে এরা আমারে 200 টাকা করে দিত, তো আমি আর এনতে যাই না। হেরা 3 বছর এত অনেক কাটলাম, কোনো টাকাই দিল না, কিন্তু আলগা পয়সা আমারে মানুষের দেয়।
আপনার লেখাপড়া তো দিন একদম বন্ধ
না, একবারে বন্ধ, আমার কোনো লেখাপড়া নাই, কে চালাইবে কিছু, আমি আয়া করছি। তো এইখানে তখন আমি 37,000 টাকা জমাইছি এইখানে।
আচ্ছা,
3 বছরে।
আচ্ছা,
এরপর দিয়ে হঠাৎ একদিন আমার মেজু ভাই আমার সামনে, আমি কিন্তু বাড়ি যাই না, কেউ আমার বাড়ির কথা বলেনি, মেজু ভাই আইয়া চিনতে রক্তের টান, চিনে না, আমি এরকম মোড়া, অনেক মোড়া হয়ে গেছে। আমি গ্রাম দেশের কথা রেলে দিত গো বাড়ি কোনো, আমি কইলে আমার গো বাড়ি দিয়ে আপনি কি খান, এই কথা কোন ধরে আলাইছে আমার পাঞ্জা ঘুরে ধরে, কো ভাই তুই হন আমার লগে আ, মা কানতে কানতে তোলায় আসতি মাপেনা। হেরা মনে করছে আমি আড়াই গেছি না কই গেছি আগে কোনো দেখি। পরে বাইয়ে নারায়ণগঞ্জে মাউরা হোটেল নামে একটা খুব নাম করা হোটেল আছে, অনেক বড় হোটেলটা, এটার ভিতরে বাইয়ে চাকরি করত।
আচ্ছা,
আমি নিতাইগঞ্জে চাকরি করতাম, এটা আমার মেজুর। তো ভাই আমার এইখানে আনছে, এইখানে তো নাই না, বাড়িতে নিয়ে আসছে। আইজি আর বাবা কুদ্দু জমি লইছে আমার, ওইখান থেকে কিছু টাকা দিয়া ভাইও কিছু দিছে, আবার মা কিছু জমাইছে, বাবার কিছু দিয়ে কুদ্দু জমি লইছে বাবার নাম ওই জমিটু। এরপর দিয়া আমি এই বাইকে উঠি, তখন আমার মেজু ভাই বিদেশ যাইব, বিদেশ যাইব, তখন কোন দেশে যাইব, আবুধাবি। তখন আবুধাবি যাইতে এক আদম ব্যাপারী কথা বললাম, কত হাজার টাকা, 60,000 টাকা দিবেন আপনারা। আমরা কই আমরা তো এত টাকা দিতে পারবো না, আমরা করতে দিব। তখন আমি পুরান বাড়ি বাবা বিক্রি করে, যাতে ফোলা বিদেশে যাইব তাহলে পুরান বাড়ি বিক্রি করে দিই। তখন পুরান বাড়ি বেশ 37,000 টাকা আমার কাছে, যে এই টাকা আছে আমি কখনো স্বীকার হইনি, কেউ দেখাইও না আমার টাকাটা, আমি মার কাছে আসতে নিয়ে তুইয়া দিছি যে মা আমার টাকাটা আপনার কাছে রাখবেন, কেউ দিবেন না, আমি যখন কমু তখন দেবেন। হাসা হাসা ইয়ে করে, এরপর দিয়ে মা আবার সুদে 15,000 টাকা লইছে, বাইরে এমনি এমনি মিলে বাইরে 60,000 টাকা দিয়ে বাইরে আল্লাহ নামলে আবুধাবি পার করছে।
ওকে,
আবুধাবি গেছে আমার মেজু ভাই, 2 বছর কোনো বেতন দেয় না, তখন তো কোনো টেলিফোন টোন কিছু ছিল না। হঠাৎ একটা সিডি আইলো যে হ্যারে মাফ করে দিতাম আমরা যদি কোনো ভুলবান্তে দিয়ে ইয়ে করে, এই কথা শুননা কার না কি ইয়ে করে, মার আরো বেশি আদর পেলে এটা মেজুডা, আমার ভাই মেজুডার অত্যন্ত আদর করে, ছোটটার অত্যন্ত আদর করে আমার মা।
ওকে,
এই কথা শুনে মা গেছে খারাপ হয়ে। ইয়ার 2-3 দিন পরে একটা ক্যাসেট ফাটাইছে, তখন অডিও ক্যাসেটের একটা ফিতা ফাটাইছে আর কি, এটা শুনতাম আমরা, রেকর্ড করে ফাটাইছে। এটা শুনলাম মা কানতে কানতে মরে যা, যে আদম ব্যাপারে নিচে হ্যাক স্যার মানে ভাই, এটা 95 ঘটনা আর কি। আমি আবার একখানা শক্তিশালী মানে
জওয়ান হই,
তখন আমি একবার দৌড় দিয়েছি ওই হের বাদ গেছে, যাইয়া দেখি হ্যাঁ ওইখানে নারিকেল গাছ লাগে, আমি কোন জিজ্ঞান টিজ্ঞান নেই, হ্যাঁ নই, আমার ভাই কি হয়েছে কত্তর বাইরে থুই আসি, তো আমার ভাই টাকা কই, আমার বাইরে টাকা দেন নাকি আনো আপনি, কয়টা কোম্পানি দিব আপনাকে, আমি কইলে কোন কোম্পানি দিয়েছে না আর বাইরে, মানে তুই তুমি কই, এতে আমার লোক খেমটি মারি উঠছে, স্যার মানে ভাই এতে দেবো, আমরা তো গরিব কখন নি, আমরা এটার কাছে তো আমরা কিছু না, এতে খেমটি উঠছে আর এটার 3-4 ঘুষা দিন যেন পানি পেলা দিছে, তখন সুবাইদের গেছে ভেতরে মারি এলেই নেই, আর বাইকও নাই এটা তো এটার হরে দিই। পরে মানুষ হয় সুদে ছাড়া দিছে, আমি হাতে খাইয়া করছি বাড়িটাই, অনেক কি করবো, ঘুরতে আছি ঘুরতে আছি, কোনো কাম কাজ নাই, টাকা ওই আমি যেডি আনছি এডি আবার মাপতে, আমি যে ওই জুয়া খেলা হিঁচছি মাপতে নিয়ে নিয়ে এডি জুয়া খেলা দিয়ে দিচ্ছি। ইয়ার মাস 3 তারিখ পরে কাকার শালি আইয়া গোসল করবো, আমি ফুসকুনি আমি এই গার্ডে হ্যাঁ এই গার্ডে, কাকা আবার একটু কিটটাটাই সাবান টাবান কিনে না, তো করলো কি আমার তো একটা সাবান চাইছে, আমি এই পাতে টিকা মেরে দিছি, এই সাবানটা দেওয়ার পরে পরের দিন কেমন কেন বাদ আমার হাত দিয়ে ইশারা দিলে একটা সিডি দিত, আমি সিডি দিলাম একদিনে 16টা, ও দিছে 16টা,
মানে মেয়েটাকে সিডি দিলাম,
মেয়েটাকে দিলাম, মেয়েটা বলছে আমার সিডি দিতে, আমি দিছি 16টা, ও 16টা সিডি দিল আমার।
ওকে,
সিডিটা দেওয়ার পরে এই যে করছে, এটা আমার মা কেমনে জানছে, জানছে আর আমার ইচ্ছা এরকম মানলো, আমি এত বড় আমার এই রুম মারা মানলো আমার মা,
সিটি
তুই কিলে এনে সিটি দিলি, আর তোর খালা আমি একবার বাজারে গেছি, বাজার যায় এক ডাক্তার গেলাম আমার এক পাতা হ্যাঁ দেয় না, আমি তো আমার ব্যাগ টাকা সব পালাই দিব, আমি আমার দিতে বেডা নিয়ে রুপায় আমার এক পাতা দিচ্ছে আর আমি খাইয়া গুম। তিন দিন পরে যায় আমার জ্ঞান আছে, জ্ঞান নাই স্যার, আমি আস্তে আস্তে আশা টাশা খাওয়াইলে আমার ইয়ের মধ্যে আমার মেজভাই বিয়ে করছে, ভাবি এটা আমগোর লগে আছে, ভাবি এটা খুব আদর যত্ন করে, এটা আবার আমগরে সেবা করি যেতে তিন দিন আমার দেখ কি হয়েছে, ভাবি আমগরে খুব আদর করতে আমরা এর মায়ের মতো দেখি। আচ্ছা তো এরপর দিয়ে এখান থেকে আমি চলে যাই আমগো মাদ্রাস একটা মসজিদ আছে ওইখানে যাইয়া আমার ওই জামাল বন্ধু ওই যে এটা স্কুল জীবনে মারামারি হয়েছে এটার বলাইলাম যে এই অবস্থা, আমরা মেমি করি আমরা একটা গ্রুপ মিলে হ্যাঁ গ্রুপ মিলাইলাম, গ্রুপ মিলাই করলাম কি আমরা এগারো জন একটা গ্রুপ হইলাম, যেই রাইতে এগারো জন হয়েছি এর মধ্যে মঞ্জু নামে এক লোক এর কাছে একটা অস্ত্র ছিল, অস্ত্রটা আনবো আমরা রাত্রে ডাকাতি করব, ডাকাতি কি রাস্তার ভিতরে মানুষটা একদিন আর কি, তখন এই মঞ্জু আইলো আমনে দৌড়লাম একটা হিন্দু বেডার বাজার করে আইতে আছে মাছ বিক্রি করে আইতে মনে করলাম অনেক বড় ব্যবসায়ী আইয়া তারে গুতাই নুতাই হ্যাঁ রাম রাম কয় আমার রাই সে গেছে কি কারে দৌড়লাম গোয়েন্দা টাইনা দে বাস বিক্রি আধা কেজি ডাই আর কেজি চিনি এটা লইয়া ইয়ে করে আমি মঞ্জুরে কই তুই এটি সব লইয়া যা দরকার না আইয়া ডাকাতি করতে আমি মঞ্জু করলো কি নিয়ন্ত্রণ এই রাই তুই নিয়া মঞ্জুর আপন জেডার জেডার ঘরে নিয়ে ঢুকাই দিলাম গো চুরির দরকার নাই ডাকাতি দরকার নাই করতাম নাই কর নাই করতাম তোরা করবো এগেন বুঝি চুরি আতালতা চুরি করতাম এই কথা কই চলি এরপর দিয়া এই মধ্যে আমার ভাই মেজু ভাই টেলিফোন করলো আমগো লক্ষ্মীপুর টি এন্টি চল এক আত্মীয় আছে হ্যাঁ তোর আবুধাবি তুমি ফোন করলে একটা ভিসা দিবা আর বিদেশ যাইতো মা তো দেখছে আমি আল্লাহ নাম হলি আস্তে আস্তে বন্ধু বান্ধব লো আঁটি নষ্ট যেতেছে মা বাইরে কেমনে কেমনে কইছে ভাই আমার ভিসা কেন দেয় ভিসা দেয় আরে এটা আমার বড় ভাই হুইনে গেছে বড় ভাই হুইনা মারা যায় কেমনে কেমনে পাও টাও দৈরা গা মা মুচ্ছা যে মা গাঁর দেনাই আর অন্য অফিসার কিচ্ছুই করতেন না তখন বাইরে মা কইলো যে বাইরে বিদেশ আমার বা ডাই কেনলো যে বাবা তুই এই তোর বাইরে বিষয়টা দিয়ে দে ও তিনটা মাইয়া অনেক দিলে কই যাইব পরে তোরা ভালো লাগবে কথা কই বাইরে বিষয়টা দিয়ে দিছি ভাই চলে গেছে তখন ৯৮ বন্যা ফুল বন্যা ঢাকায় চার দিন বিশালইয়া ঢাকাইয়া চার দিনে রইলাম আইয়া এবার আমার বাবার সহ আইলাম আইয়া এ সেগুন বাগিচা এক জায়গায় রইলাম আমার ভাইয়ের ভাড়া আছে হেন চার দিনে ডাকাইছি এই চার দিনে আমি আর আমার বাবা উপাস আমার ভাইয়ে কিছু টাকা আনছে দেশের তে হ্যাঁ আইন হ্যার বন্ধু বান্ধব আছে আর দশ হ্যাঁ লইয়া কান্দো বাস ভিতরে কিছু খাওয়াই না এখন বাবাও কান্দে আমিও কান্দি আইয়া বাবা করলো কি সেগুন বাগিচা নামি কাকরাইল মসজিদে নাকি সরকারি বার খানা দেয় ডান জানি বাবা কাজ যাবি আমি তো না যেতাম তো বাবা যে মসজিদে যে খাইয়া আসছো আর তুই কি খাবি আইতাম রানা না এই কথা কই দক্ষিণে সেগুন বাগিচা রাজস্ব বোর্ডের দক্ষিণে দি এনে যাই দিয়ে আমগো দেশের এক কাকা কিনে নিলে কাকা ২০টা টাকা দেন নারায়ণগঞ্জে যাই কিলে যাব আমি কইলাম নারায়ণগঞ্জে আমি চাকরি করি আগে আমার বাবার লইয়া গেছি পানি আর পানি অনেক কষ্ট করে নারায়ণগঞ্জে গেছি আমি বাবার লইয়া বাইরে আর এয়ারপোর্ট আগে দিন এমনি চলে গেছি আমি বাবার লই দিন যাইয়া এম নারায়ণগঞ্জে রইলাম কেন আস্ত দিন কাম করছি আস্ত দিনে আমি সাড়ে তিন হাজার টাকার কাজ করছি তখন আমি বাবার বাড়িতে পাঠা দিলাম বাড়িতে পাঠা দিয়া আমি আরো সাত দিন মানে অনেক ওই পানি হয়ে গেছে তো নৌকা দিয়া মানুষ টাইম না টাইম না এবার তো এবার নিয়ে এবার নিয়ে এবার নিয়ে আমি নৌকা একটা ভাড়া লইছি আমি অনেক টাকা কামাইছি ওরা ১০,০০০ রুপি কামাইছি আরো সাত দিনে এত টাকা কামাইছি নৌকা টাইম কামাইছি একদিনে যাত্রা অনেক রায় একবারটা নৌকা দিয়া ঘুরবো নৌকা দিয়ে ঘুরাইলাম টুরাইলাম হেরা অনেক ঘুরান ঘুরাইলাম হ্যাঁ একটা মাইয়া উড়াইলো আমার নৌকার ভিতরে উড়াইয়া হেরা মানে আনন্দ ফুর্তি যা করে আমার করে কি কিছু লেফাটা হেরা ইয়ান বইয়া বইয়া গল্প করে আছে যা করলো এখন পুরা রাত ঘুরে ঘুরে আজানের টাইমে আমার টেয়া দেয় ২০টা আমি কে এটা কি করলে নাম নে ভাই আমার ২০টা টাকা দিলে নাম নে আমি এতক্ষণে তো 500 টাকা কামাইতাম, আমরা আমার আরো কিছু দেন, আমি গরিব মানুষ, আমরা আমার ঠগান খান। এই কথা কোন নিলে নে না নিলে না নে, আমি কইলে আমরা দেন টাকা দেন, হে দেয় না। হে মনে কইছে হে হেলাগে মহিলা আছে সেরা দুইজন, আমি একা, আমি ওই বইটা আছে না বইটা জন ক আমার টাকা দিত না, আমি তো না গা দিকে যাই যে আমার টাকা দেন, ন ন আমরা অপমান হইলাম, এ দিছে আমার থাক সাবধান লাগে, আমি বইটা এটা দিই আর তিন চারটা বার দিয়া হেন পানি বিতে আলাই ডেই নিবি চালাই অন বেটি শিক্ষু দেখ করতে শিক্ষু দিবি তোরা মাই গেলাম, শিক্ষু দিবি চুপ খাড়াই থাক নৌক দেখ সব দেখ তো ঘুরা মাই গেলাম, হেন আমার অন্যায় কি এই কথা কই দেখি পাবলিক আইয়ে আমি একটু ধরে
বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা এই জায়গাটিতে একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আজকের এই জীবনের অপ্রিয় সত্যের জায়গাটিতে যিনি বসে আছেন মঈনুদ্দিন, তার জীবনে যে অপ্রিয় সত্যগুলো ঘটে গেছে সেগুলো ট্র্যাকটা একটু অন্যরকমের। একেবারে সমাজের নিডি শ্রেণীর একজন মানুষ এবং সেখানে যে বিভিন্ন রকমের অসামাজিক ব্যাপারগুলো এবং আপনারা বুঝতেই পারছেন ওর জায়গাটি থেকে যেটা হচ্ছে, একেবারে গাঁও গ্রামের গল্প যেভাবে উঠে আসে ঠিক সেরকম ভাবে ওর নিজের কথাগুলো বলছে এবং সেখানে যে ছোটখাটো অপরাধগুলো আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে সে অপরাধ কিন্তু বড়র দিকে যাচ্ছে। একটা জিনিস ওর মধ্যে সবসময় ছিল, সেটা হচ্ছে প্রচন্ড রকম রাগ। আমরা ফিরে আসবো ঠিক রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আর অনুষ্ঠানের এই ফাঁকে আপনাদেরকে জানিয়ে দিই আমাদের সঙ্গে প্রথম থেকেই যোগ দিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি সাধারণত প্রথমে আমাদেরকে হ্যালো বলে থাকেন। তিনি প্রথম থেকে আমাদেরকে শুনছেন, আমরা এই পর্যায়ে তার সাথে একটু হ্যালো বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, শুনতে তো পাচ্ছেন যে আমাদের মঈন কি বলছে। জি, এবং আশা করছি যে আপনার মূল্যবান মতামত আপনি পরবর্তীতে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আমরা ফিরে আসছি ঠিক রাত 12:06।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীকে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
সময় এখন রাত 12:06। আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আঞ্জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমরা আবারও ফিরছি মঈনুদ্দিনের কাছে। মঈনুদ্দিন এসেছেন লক্ষ্মীপুর থেকে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে আমাদের কাছে এখানে, এবং মঈনুদ্দিনের জীবনের অপ্রিয় সত্যি আমরা ফিরতে চাই। তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওকে, আমরা আবারও ফিরছি মঈনুদ্দিনের কাছে। মঈনুদ্দিন, তারপর
আমি এখান থেকে এর বাইরে এটা রে আমি একবার লঞ্চ করে চাঁদপুর গেছি। চাঁদপুরে তো হেমনে গাড়ি ঘোড়া দিয়ে আমি বাইতে করছি। বাইতে এসে দেখি কি এমন পানি পানি, আমার মা আর আমার বাবা আমার বোন সকির এমনি বইয়া রয়েছে। আমিও যাইতে নৌকা দিয়ে গেছি, অনেক কষ্ট করে গেছি বাড়ি যাইয়া দেখি আমি ঘরের উপর একটা অনেক বড় সাপ এই পানির ভিতরে আইয়া এনে রয়েছে। মানে আমার আমার বইনে বললো ভাইয়া ভাইয়া ওরে কত বড় এক সাপ। আমি কই দাঁড়া তারা তোরা লড়িস না, যেভাবে আছো তোইভাবে বই থাক। আমি বাইরে গেলাম, একটা টেডা আনলাম, টেডা আনই সাপটারে মাই দিয়া লাইলাম মারতি। আর আমার বাবা যে ফাল মারছে আমি মনে করছি আমার বাবা মই দিয়ে গেছে। পরে আমরা চৌকিটা হয়েছে, আমি এই রাত্রে বাসটাস একটা ঘরটার ইয়ে করলাম, উত্তর দিকে চৌকিটারে উড়াইলাম, উড়াইয়া হেরবার দিয়ে রইলাম। এরপর দিয়ে আমি আসতে আনবো একটা তালের নৌকা আছে, এই তালের নৌকা লই আমি মানে ওই দৌগির দিকে যাই। দৌগির ভিতরে আমি বসি ভাই, বসি ভাই ইয়ারে ওই যে মঞ্জু আমার বন্ধু, আমরা 11 জন তো সদস্য হয়েছি। এই মঞ্জু আইয়া আমারে বললো রে টাকা পয়সা নাই, ফোলা ফাইন সব কষ্টে আছে, আর ডাকাতি করবো। আমি বললাম ডাকাতি করবো না, আমি কাজ করি, ভাই মাফ চাই, আমি ডাকাতির যাবো না। ও বললো আমার ডাকাতির যাইতে হবে, আমি বলছি আমি যাবো না। এক এক কথাবার বাড়াবাড়ি এসে ওই যে পরের দিনে ওইখানে দুইটা দল নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব হইয়া ধরে একটা লোকের ডাইক ক্যাংগা স্কুলের সামনে হাত কাটতে দিছে, ডাইন হাত ডাইনে কাটতে দিছে। ওইখানে আমি আর যাই না, আর আমি উপস্থিত ছিলাম। হ্যাঁ তো হাত কাটতে দিছে, এর নাম জাকির ভাই, এর বাপ তো আবার মুক্তিযোদ্ধা, আবার একটা পার্টি করে অনেক এর প্রভাব। এর ভাই আবার একজন সংসদে মানে নির্বাচন করছিল আর কি, এর কারণে মামলা তো দিয়ে দিছে। এটা করে এখন প্রতিদিন এসে পুলিশ ঢুকে এখন মঞ্জু করল এরে, এরা এইখান দিয়ে করছে কি একটা প্ল্যান করছে, একটা কাউন্টার মামলা করবে। এখন কাউন্টার মামলা কি দিয়ে করবে? লোক তো গাইতে আছে তো ওরে যে আমি ওই দুইটা তিনটা ডাকাতিতে আমার যাইতে গেছে। আগে তো একটা করলাম পাইছি 72 টাকা নিয়ে, ওর জেডার ঘরে ঢুকে এইটা নিয়ে ডাকাতি, আমি এই ডাকাতি করবো না, আমি এটা নাই। এরপর দিয়ে যাইনি, পরে আবার যাইতে গেছে, আমি যাইনি নিয়ে আমার রাত্রে নিয়ে ও আর আমাদের লগে আরেকজন গেছে। হ্যাঁ আমার কিছু করে না, এই মঞ্জু নিয়ে আমারে এক ঘরে ঢুকে দিয়া আমার পায়ে ঠেকাই বন্দুক দিয়া আমার বাম পায়ে 12 গুলি ঢুকে আমার এই বাম পায়ে বাঘ মারা পিছিয়ে দিয়ে আমার গুলি করে মঞ্জু করে। আমি আর দিশে পিছিয়ে না পাই, ওরে এমন একটা সটকুনা মারছি গুল্লি খাইও সটকুনা মারছে, ও ওইখানে ফইর হয়ে গেছে। আমি দৌড় দিয়ে আয়া পড়ছি, পরে ওরা আসলো, আমি আইসে এক বিল্ডিং এ উঠলাম, বাবা আমার বাঁচাও এই ব্যাপার। তো আমি যে পার্টিটা করি ওনারা ওই পার্টিটা করে, তখন আমাদের দরজাটা খুললে আমার ভিতরে বইরা নিয়েছে, বইরা আমার ভিতরে ঢুকাই বললো যে কি আগে আগে আমার পাউটা একটু টান দেন, টান দেন আমার পাউটা একটু বান্ধে ১২টার দিকে আমি গুলি গেছি। পরের দিন সকাল 11 বাজে ও আসছে আমার মৃত্যু, ওই মঞ্জু
12 গুলি যদি আপনার পায়ের মধ্যে থাকে আপনি কিভাবে এটা বের করবেন? আপনি বললেন 12 গুলি আপনার,
একটা বাইর করছি আমি মানে চামড়ার লগে যে গুলিটা আসছে
আচ্ছা
ওটা বাইর করছি আমি, আর দি সব ভিতরে তোর ভিতরে দেখেন আপনি এখান দিয়ে
এখানে আমি একটু জায়গাটা দেখতে চাই দেখি। www.facebook.com/abcradiofm89.2 এখানে গেলেই আপনারা এই ছবিটা দেখতে পাবেন। ওকে তারপর বলুন।
তারপর দিয়ে এইখান থেকে আমার নিয়ে প্রাইভেট একটা ডাক্তার দেখাইলো, আমার ডাক্তার দেয়াই দুইটা বাইর করলো, দুইটা বাইর করে কোন রকম আমরা চিকিৎসা দিলাম। এবার আইসে ও আমার মার কাছে যে ও এরকম এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরে বাঁচাইতে এবার টাকা লাগবে, মা অভাবের সংসারে আমার ভাইয়ে একটা বৃদ্ধাশ্রম টাকা পয়সা তেমন একটা দেয় না, কেমনি কেমনি আমার মা 5,000 দিয়েছে। এ মঞ্জু ওই টাকাগুলো খাইয়ালেন, আমার একটা ওষুধও কিনে দেন কিছু না। ওইখানে এক চেয়ারম্যান আছিল মুভির চেয়ারম্যান, আমি রাত্রেবেলা হেরে দেখি বাজারে ঘুরতে আছে, আমি যাই সালাম দিছি, সালাম দিয়ে কই কাকা এই ব্যাপার আমাদের কটা ওষুধ কিনে দেন না এই ব্যাপার, তোরে না 5,000 দিছি। হ্যাঁ ওরা আমার গুল্লি কইরা হেরা ব্যবসা করে, মানে এত টাকা লাঙ্গল লোক গুল্লি গেছে, এত টাকা লো দুনিয়ার টাকা উঠালেছে, কিন্তু আমার একটা ট্যাবলেটও কিনে দেন। রাত্রে ফেলান করছে আমার মাইরে লাগবে এখানে, মানে একটা ওয়ার্কশপের ভিতরে আমার নিয়ে রাখছে, প্রাথমিক কিছু চিকিৎসা দিয়ে দুটো বিক্রি বাইর করে রাত্রে এরা ফেলান করছে আমার মাইরে লাগে। রাত্রে আমার পায়ে ভেন্ডি, আমি এরকম বেড়া ফাঁক দিয়ে দেখি কি আগ মানুষ ঘরের পিছিয়ে মানুষ সামনে মানুষ মানুষের মানুষ হাতে দিয়ে বন্দুক, বন্দুকটা আমি চিনি, আমি এতো দৌড় দিয়া একটা টিনেরে ওই ওয়ার্কশপ বড় বড় কেটি আছে এই টিনেরে কাটতে আলাই কাটতে, আমি এসি পাতি আসতে বাইরে বাইরে ইয়া সালে উঠছি, সালে উঠতে আমি এন্দাল আল্লাহ নামে পার্কে পার আমি চলে চলে এবার বড় নেতা যে এর কাছে আমি আস, কিন্তু আমি ঘরে যাই না, মা ধরে মামা স্টক করে মারা যাইতে পারে আমার এই অবস্থা দেখে। আমি আস্তে 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 পাওয়া রিক্সা দিয়ে বড় নেতার কাছে যাই, আমি এই অবস্থা আমার মঞ্জু করছে, এখন আমার চিকিৎসা করে না কিছু না আমার টাকা দেন। পরে এরা একটা ফেলান করলো, ওই যে জাকিরা হাত কাছে এরা তো এখন সবাই নামে মামলা করছে, এখন কয় এর নামে একটা মামলা করতাম তো আর আমার অপারেশন করব, এখন আমি নিরুপায়
মানে অযৌক্তিক ওই মামলা তো আসলে আলটিমেটলি আপনি কোনো কিছু না
না কি রে এই লোক তো আমার কোনো ইয়ে করলো না, করলো কি আমার এই মামলা করাইলো, আমি নিরুপায় তার নামে মামলা করলাম। মামলা শুরুও দিছি, মামলা করে এখন আমার অপারেশন চালাই দিলাম। আমার তো টাকা নেই, অপারেশন আমার করতেই নিল, যাকে আমার চিকিৎসাটা করা হইলো। তিন দিন পরে আমি এরকম বিকেল বেলা বেডে হইয়া রয়েছি, মানে আমার সিডে আইয়া দেখি একটা না পাইলো কোকড়া চুলালা আইয়া আমার স্যালাইনের ভিতরে একটা সুই ঢুকাইলো আর এটা নীল হইয়া গেল। আবার করছি কি, আমি ওই স্যালাইনের চাপিটা অফ করে দিই, অফ করে দিয়া আমি তার লেখাপড়া জানি না, সাইডে আমার লগে আরো দুইটা রুগী আছে, এরা অনেক শিক্ষিত, এগুলো করলাম ভাই এখানে কোনো ইনজেকশন আছে না, স্যালাইন আছে একটা, স্যালাইন তো এটা কালকে রাখতে দিছে, আমার অজ্ঞান আছে স্যালাইন, এটা তো আমি জানি অজ্ঞান অন্য পরশুদিন রাইতে ফোন আমার এইটা দিকে নিয়ে গেছে। আমি কে ভাই আমার পাউডার একটু খোলেন দিই, পা তো স্ট্যান্ডের লগে এমনি বান্ধা দিয়েছে, আমি তাড়াতাড়ি করে হেঁড়া পা খুলে দিছি, আর আমি লুলাইয়া লুলাইয়া হেসাই হেসাই আমি সাইতালাই ছিলাম, নিচতালাই আসছি, স্যালাইন এটা লই আসি, স্যালাইন এটা ধুয়ে আইবে। আমি কই এটা কি এই অবস্থা কা, আমার এটা কি দিছে, আমি এখন থানায় যাবো, আমরা এটা আমার দিয়ে ব্যবসা করেন আপনি, আমরা মাইরা আপনার লাশ নিয়ে ব্যবসা করবেন, আমি এটা মানতে রাখবো। আচ্ছা দেখ ওই মঞ্জু এজের এরকম করে আমি বুঝতেই পারতেছি না কি কারণে এরকম করে। এরপরে আমি বাড়ি আসলাম, আল্লাহ দিলে ভালো, একটু ভালো দিকে আমি বাড়িতে আসছি, আসছি আরে ইয়ার তিন মাস পরে এক লোকের জন্য আমাদের স্কুলের সিক্স হইতে নাইন পর্যন্ত কোনো মেয়ে খেলা স্কুলে যাইতে পারে না, আগে এর কাছে থাকতে হবে এক রায়। এটা আমাদের আবুল কাসিম জায়দি নামের এক চেয়ারম্যান আছে, হে বললো এর চোখ খুলিয়া দাও তোমরা মানুষের মেয়ের দিকে এরকম এরকম
কাকে বললো
ওই যে লোক
খুলে দেওয়ার কথা কে বলছে আপনাকে?
আবুল কাসিম জিহাদি, বিরাট বড় বাহিনী, আমি আর বাহিনী লগে ছিলাম, যার চোখ খুলবো এর নাম খান।
কার চোখ কে খুলছে আমাকে একটু পরিষ্কার করে বলেন।
মানে খান হে ও ডাকাই এরপর তো কি
স্কুলে এইসব মেয়েরা যেতে তাদেরকে নির্যাতন করে,
নির্যাতন করছে,
আর তার চোখ খুলতে যাচ্ছে কে?
ওই আবুল কাসিম জিহাদি।
আমি
আবুল কাসিম জাহেদির
চোখ তোলার পক্ষে,
চোখ তোলার পক্ষে আমি। তারপর এখন আমার তো পায়ে ভেন্ডি, আমার এক কাসিম ভাই শখ বললো যে তুই চলে যা, তুই দৌড় দিতে পারতি না কিছু না, তুই চলে যা, তুই অপারেশন রোগী ইয়ে করবে। তো হয়ে গেছে দিনের নটা বাজে ওই লোকের চোখ চলে দেয়, আমি একবারে দুইটা আঙ্গুল ঢুকাইয়া তো দুইটা বাইর করে খালে দিচ্ছে আমার লাগে। তখন কয় রে তুই করে কই তো এরে কাশিয়া
ওই কাছে কি করলো এই চোখ
এটা করছে আমগো মানদারির খালাকে আঙ্গুলো আঙ্গুলোকে ধরে গেছে। এবারে এইবার কয় রে কাশিয়া তুই আমার অন্তত একটা চোখ রাখ, একটা চোখ রাখ, তুই দুটা চোখ পালাস না, কিন্তু অনেক বড় ইয়ে। আচ্ছা দেখ এনতে করে টুইয়া গেলাম, ইয়ার দুই তিন মাস পরে আমগো একজন চেয়ারম্যান মাইরিয়া লাগছে, মানে আমার পক্ষে হ্যাঁ দিনে দশটা বাজে মাইরিয়া লাগছে, মাইরিয়া লাগছে এবারে আমগোর ওইখানে খবর দেয়, মানে আমাগো এই দলের ওইখানে খবর দেয়। তখন আমি কোনো অস্ত্র হাতে নেই না, এই প্রথম দিনই আমি একটা বন্দুক পাই, টানা বন্দুক শর্ট গানের মতন একটা বন্দুক, এই প্রথম আমি এদিন এই বন্দুক লো যাই। আমার
মাই চালানো জানতেন এটা কিভাবে চালাতে হয় জানতেন,
আমার দেখা দিচ্ছে আমি এইভাবে চালাইতে পারি।
ওকে
ব্যাস গেলাম, প্রথম দিনে পাইক আমি যেন পাইক লাগছে সকাল দশটার দিকে এই শুরু হইলো গোলাগুলি শুরু হইলো। তখন আমাকে গ্রুপ আছে কিনা দি, এক গ্রুপ আমরা ছিলাম আর কিনা দি, আমরা যেই কিনা দিয়েছিলাম এই কিনা দি, আমগো কাছে কিছু নাই, শুধু আমার কাছে একটা টানা। এবার তাহলে পাঁচজন মিলে আই গিরিয়া দিয়া লাগছে, সেটা পাঁচটা অস্ত্র আমার কাছে শুধু একটা, আমি ওটারে এমনি গুলি বইরা এমনি থুইয়া দিছি মাঠে দিতে, আমি উঠাই এরা দেখতেছে আমরা খালি, আমরা এরকম বইয়া রয়েছি আইয়া, এরা করলো কি ছোট মিশ্রণ দিয়ে ঠেস 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 করে পাঁচ ছটা গুলি করলো, গুলি করছে আর আমি আমারটা রাস্তায় টিকার জামিনে উঠাই দিছি পাঁচশোটা আহত, এক গুলি পাঁচশোটা ওরা দৌড় দিয়ে গেছে গা ওই দিনে গোল্লাগুলি শেষ। এবার এইখানে আমারে আমাদের বলরাম ভুলু হিন্দু একটা ছেলে, ও আমাকে এক হাজার টাকা বকশিস দেয় ওই দিনে প্রথম দিনে, যে আমার জীবনে এই খারাপ পথে টাকায় আমার এক হাজার টাকা ও আমার বকশিস দেয়, মানে আমি এখানে পাইতে দেখছি আমার বকশিস এক হাজার টাকা। এইখানটা আসার পরে প্রথম যেটা এটার পরে যে বন্দুকটা, এবারে এই বন্দুকটা আমার ভুলু এ বললো আমার বন্দুকটা দিয়ে দিল, দিয়ে আমরা এইখানে এক মাস লাগাতার গোলাগুলি করছে। এক মাসে গোলাগুলি আহত হয়েছে কিন্তু একটা মানুষও মারা যায়নি। পরে একদিন পরে আবার ঘুমি আমগো এই সাইডে আরেকটা গোলাগুলি লাগে প্রতিপক্ষের ঘায়ল করার জন্য আগুন লাগাই দিয়া সেই
মঞ্জুকে আপনাদের দলে ছিল না এই মঞ্জু আপনাকে গুলি করে?
হ্যাঁ এই মঞ্জু আমার গুলি করছে। আচ্ছা তো এমন মঞ্জু করলো কি নিজের কুন্ডা নিজে আগুন লাগা দিয়া 22 মিনিটের পরে চারটা ঘর জ্বালাইলো ভাই। একটা ঘর কত বড় বড়, এই শীতে এই রোজা মানুষগুলা কই যা। নিজের তো একটু খারাপ লাগলো, পরে আরো লাগাইতে যা। তখন মাওলা নামে আমগো একজন নেতা আছে, এই কারণ আর লাগাইছি না আগুন। খুব ভালো মাওলা ভাই, ডাকাতি টাকাতি পছন্দ করেন না? হ্যাঁ ঠিক আছে, মানে ডাকাতি টাকাতি আর পছন্দ করে না। চুরি সুস্বামী হের কথা হচ্ছে আমার লগে হাঁটতে পারো, চুরি করতে তিন ডাকাতি করতে তিন। যদি আন্দাজ কাম করবি আর যদি প্রতিপক্ষ আইয়ান গরুবে হামলা করতো তখন আন্দাজ জবাব দিন, পাল্টা জবাব দিন, কিন্তু চুরি টাকাতি করতে পারবি না। এটা কার মালাবাইয়ের কথা। তখন হে বাধা দিল, বাধা দিল আরে এটারে মাওলাবাই বাধা দিছে কা মালাবাইরা মারার জন্য। ওই মঞ্জুয়া একটা চক্রান্ত করছে, এটা আবার মাওলাবাই খবর পাইয়া গেছে,
মানে বাধা যে জন্য দিয়েছে সে কারণে ওকে মেরে
মাইরে ফেলাইব। ও বাধা দিছে কা এই পেলান করছে আর মাওলাবাই খবর পাই একবার একবার টাইম পা বন্ধুকে নল দিয়ে পাই দিয়ে পাইন দিয়ে মঞ্জু মানুষের ঘরে কিলে জ্বালাল। যদি শত্রু থাকে মানুষের সাথে আছে, কিন্তু ঘরের সাথে কিসের শত্রুতা, ফ্যামিলির সাথে কিসের শত্রুতা?
আমি যেটা বুঝতে পারছি আপনারা এই যে কজনের নাম নিচ্ছেন, আপনি নিজে তারপর একটা বাহিনীর কথা বলছেন, এরা মূলত কোন একটা টেরোরিস্টের আন্ডারে কাজ করেন। আপনাদের কাজ হচ্ছে কি কাজ? আপনাদের মূলত ডাকাতি করা?
না গোলাগুলি, আমাদের কাজ ছিল শুধু মানে
কিন্তু আপনাদের ইন্টারেস্ট থেকে আপনাদের মূল স্বার্থটাকে পুরো গ্রুপটার মূল স্বার্থ
দল তো
হ্যাঁ প্রতিপত্তি বিস্তার করা, বিস্তার করা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তারপর
তারপর দিয়া এইখান থেকে বাড়িতে আসলাম, সবাই আইসে ইয়ে করে আর আমরা ওই দিকে যাই না। এবার মন্দিরে মাইরা ধরে হসপিটাল পাঠা দিয়েছে, চিকিৎসা চলতে আছে। আমরা আবার ওইখানে আমগো লোক আরেকটা মাইরা আনেছি।
আচ্ছা
উত্তর হয়ে যে স্যার মানে মাঝে
কোন গ্রুপ ছিল ওরা কাদের আন্ডারে কাজ করে?
এরা ছিল মানে এটা লোক আর কি, এরা একটা দল করে আমগো আরেকটা দল।
ওকে
তো হেন গেলাম, যাই হেন আবার টানা এক মাস প্রতিদিন সকালে 9টায় লাগতো, দিনের 2টা পর্যন্তই গোলাগুলি হইছে।
ফাঁকা গুলি?
ফাঁকা না, সরাসরি দুই পক্ষের গোলাগুলি হইতো।
আচ্ছা
এর মধ্যে মানুষ আহত হইতো, অনেক মানুষ আহত হইতো, তো বেশিরভাগ আমগো মানুষ আহত হইতো, আমগো বন্ধু কমাছিল। পরে একদিন আমরা হঠাৎ সব নিহিত লইছে যে অগরে বাড়ি ঘেরাও করবো, একটা প্ল্যান করি, প্ল্যান করি আর আমরা এইখানে আইসিয়া আমরা বাড়ি চলে যাই। বাড়িতে আসতে এরকম বন্ধু কান্দে করে আসি, আমি একা আইতে আমার লগে প্রথমে একটা মেয়ে বাজার আইসে আমার লগে দেখা, যে দোকানে আমি আমরা সদাই খাই ওই দোকানতে মেয়েটা সদাই কিনতে আসে। তখন আমার কান্দে কোন বন্ধু, তখন আমি মোদি দোকানদারে বললাম যে দাদা এই লোককে কি আমার পছন্দ হয় নাকি না কে কর না তো আমি পছন্দ হয়নি এটা কম শতানি করে কইছে আমিও কই হওয়া পছন্দ হয় এই কথা কইয়ে আমি বাড়ি আমি বাড়ি যাই পাঁচানা স্বর্ণ লই আসি আমার বাড়ি।
কেন
এই মেয়ে হ্যাঁ কইছে আনতে মেয়েটা আমার পছন্দ হয়েছে, হাসা হাসা আমি যাই আনছি। আনার পর দিয়া মেয়েরা হেরাসি নেই শুধু বলছি মেয়েটাকে, মেয়েও আমার দিয়া শুধু ওই দাদা মুদি দোকানদার দাদা বলছে আপনি পছন্দ হয়নি মেয়েটা হেরে একটা কি ছোট করে কি বলছে আমি বুঝিনি কইয়া মেয়েটা সোজা চলে গেছে। আমি এখানে স্বর্ণ লইয়া আছি যাইয়া পরে দিয়া আমার আমার মিষ্টি নিমুখ দা আমার তো তোর টাকা নাই, একটা টাকাও নাই আমার কাছে, গোলাগুলি তো নাই, বন্দুক লইয়া আছি আমার তো টাকা থাকবো করতে। তো পরে আমার এক কন্ডাক্টর মাহফুজ ভাই উনি 10 কেজি মিষ্টি আমার লইয়া দিছে, আমি চাইছি আর পান্টান লই 1900 গেছি মেয়েদের বাড়ি একবারে ঘরে গেছি, যাইয়া চাইলাম টাইলাম পছন্দ হয়েছে কোনো কথা নাই পাত্রই নেই। আমি দেখিয়া ও বাইয়ে আমার টাকা দুইশো দিছে, এটা একা দুইশো, আর এই সন্ধ্যা এটি দিই আমি
মেয়েটাকে।
হ্যাঁ, মেয়েটাকে ওদের বাড়িতে প্রস্তাবের মাধ্যমে পাইছি আর কি, তাই ওইখানে দিয়ে আয়া পড়ছি, দিয়ে আইয়া এখন মেয়েটার মা দিবে না, মানে বিয়েটা এটা দিব না। এটা কি হলো, কোনো জানা নাই, হুনা নাই, কোনো কথা নাই, বাত্রি নাই, যে আইয়া স্বর্ণকদ দিয়া চলে গেল, এটা কি তারা আমার কাছে বিয়ে দিব না, মানে তারা বিয়ে দিত না, এরকম মেয়ে খেলা শিখতে পারে, এরা বিয়ে দিব না। তখন এ আয়া পড়লো, আমরা তো দিয়ে আয়া পড়ছি, পরে বাজার কইছি এরা আমগো বাড়ি যাইব, যাইব কইয়া এরা আমগো বাড়ির মেহমান যাইব, কয়জন, বারোজন, বারোজন যায় আমগো বাড়ি গদুয়া চাইব, বাড়ি গদুয়া চাইতে যায় এরা বারোজন যাইব কইয়া, মানে চল্লিশজন যাইব, মানে আমার শাশুড়ি পলিটিক্স করে পাটায় আমার কাছে দিয়ে দিব না। সেটা আবার খবর লইছে, আমি অস্ত্র লই আনটি আমার কাছে কেন দিবে এই কই, এরা আবার মানে চল্লিশ জন আনটি আমার একটা অপমান করিয়া আইয়া করবো। আমি আবার ষাট জনে খাওনা আয়োজন করছি, এরা যাই বসার লগে আমি খাউন দিয়া লই, খাউন দিতে দিতে ইয়ে করছি, পরে একটা দিন তারিখ দিলাম, পরের দিন দুই দিন পরে রবিবারে চাইয়াছি বৃহস্পতিবারে বিয়ে হবে, বিয়ে হবে এই কথা কম গেছি, বাজারে গেছি বিয়ের বাজার করতাম, আমার কাছে তো টাকা নয়, টাকা কইতাম তো ওই আমি বাজারে গেছি, আমি ওই মাহফুজ ভাই কন্ডাক্টর হারি করলাম, ভাই কটা কাপড় কিনে দেন, কিছু কিনে দেন, আমি আপনার পরে ব্যবস্থা করে দিল। তো মাহফুজ ভাই আমার দশটা কাপড় কিনে দিল, তারপর দিয়া পায়জামা টাইজামা যে যা লাগে, মাহফুজ ভাই আমার 8,000 টাকার বাজার করে দিচ্ছে। তো উনি বাজার করে দেওয়ার পর দিয়া আমি বাজার করি, হে মাতা, এই মাতা দেই কি সাপ্লাই করে দেওয়া বুঝলি, দিনে সাড়ে তিনটা চারটে আমার লগে আমার বাবাও গেছে, আমার বাবা তো কানে শুনে, এখন মানুষ জানে এক একটা বাজার তো নেমিত নেমিত উঠবে, কে কোন দিকে যাবো দিশা পাই না, আমি করছি বাবার লইয়া বিপদ, এর মধ্যে আমি যে ওই মেয়েটার বায়না দিয়েছি তাই আছি, ফের একটা ভাই ওরে আমি একটা তরমুজ দিওন, ওরা লইয়া পড়ছি বিপদে, বাপের লইয়া পড়ছি বিপদে, কি করি আইয়া দক্ষিণ মাতা আইয়া দেখি আমার করিল, হে মুক্তিযোদ্ধা বীর হাবিবুর রহমান মুক্তিযোদ্ধা রাস্তা উড়পে ফালাইয়া ওই কাসিম ভাই, একবার মারতে মারতে মাই কাসিম ভাই,
দিনে দুপুরে
দিনে বাজারের দিন বাজার মাইরা লাইলো, মাইরা লাইলে ধনে, হে ও বাবুল ভাই খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ, মারছে বাবুল ভাইকে অনেক সম্পত্তি বাজারে, সে কিছু জায়গা চাইছে, কিছু তোর আমি জায়গা দিমুক, আমার বাপের সম্পত্তি আমি তোর দিমুক, আমি কি আরামসে ওর কামাই নি, আমি দিমু না, এদের না দেওয়াতে এমনি আদিবাস্তু বিস্তার করে, মানে একটা কাদা সরাইছে আর কি, এর মাইরা হেল্লাই কিছু করতে পারতো না, বাবুল ভাই খুব সৎ মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, হেও আমগো দল করত, এ বাবুল ভাই রে মাইরিয়া লাই, বাবুল ভাই রে যখন মাইরিয়া লাইছে, এ আমি বিয়ের বাজার করি, আমি কি এই এই দলে আর আসতাম না, এই দলে আর আসতাম না, এত বাংলা লোক কেন মারছ, আবার বাবুল ভাই এতন আবার কিছু সাহায্য সহযোগিতা পাইতাম, মানে হ্যাঁ কাপড় সফর মাছ টাস বাজার দিয়ে কিছু কিছু দিতাম, গরিব হিসাবে আঙ্গরে দিতাম, তো যাতে এই লোকে মাইরিয়া লাইছে এই দল আর আসতাম, এই কথাকে আমি আইয়া পর বিয়ের বাজার টাজার করে আই দুই দিন পর, এখন আমি বিয়ে যাবো অন্য আমি ডরে লাগ যাই না, আমি আমার মাওলা ভাইয়ের কাছে গেলাম, ভাইয়া আমার কিছু জিনিস দেন, আমি বিয়ে যাবো অন্য এত যাইতেন না, আমার কিছু জিনিস দেন, তখন তুই জিনিস কোগা চালাম, আমি কি যা দেন দেন, তো পোলা ফাইনাল লই যা চাই পাঁচটা, তো পাঁচটা ছেলে দিলে আমার লাগে আর ছটা বন্দুক কিনল, 100 রাউন্ড গুলি দিল, আইলাম আইয়া বিয়ে শাদি করে দিনে দিনে লইয়া গেছি, রাত্রে আমি কইলাম ভাই আমার একটু নিরাপত্তার ব্যবস্থা করে দেন, ইয়ার মধ্যে আবার সিডি একটা আছে আমার, মানে বাসর ঘর করতে দিত না, কি বাসর ঘর করতে দিত না, আমি আবার নেতার কাছে চলে গেছি সিডি এটা লইয়া, ভাইয়া এ সিডি যা তুই যা আমি পুলিশ পাঠাইতে আছি, তখন এক ক্যাম্পে গেল যে আমার এইদিকে একটু খেয়াল রাখেন, নতুন একটা বিয়ে হয়েছে আমগো ফোল্লা ফাইন, এদিকে একটু খেয়াল রাখেন, আর আমগো ফোল্লা ফাইন তো আছে, আমি যেন কোনো কিছু অনেক লগে একটু দৌড় দিয়ে গেল, যে যাক রইলাম, পরে আমি মাওলা বাইরে কইলাম ভাই আমি তো এখন বিয়ে শাদি করে আলাইছি ভাই, আমি ঢাকা দিয়ে যাই না, আমি কেমনি কি করি, আমি তো অন্য আমার খরচ
পাই, মাওলা হচ্ছে আপনার লিডার,
লিডার
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই, যেখানটা এসে আমরা দাঁড়িয়েছি সেখানে আমরা কি অপরাধ পেয়েছি আমরা জানি না, ছোট 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 ভুল, ছোট ছোট অপরাধ, কিন্তু বড় আকারের এখন পর্যন্ত সেরকম কোনো অপরাধ আমাদের চোখে হয়তো বা পড়েনি, কিন্তু একজন অসুস্থ মানুষ বড় হচ্ছেন অসুস্থ পরিবেশের মধ্যে, সেটাই আমরা বলতে পারি, কিন্তু এখানেই শেষ নয়, আমাদের হাতে সময় আছে, সেই সময় কি বলবে সেটা আমরা জানবো 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস,
যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2 জীবনের কাছে কাছে, সুন্দর আগামীতে তারা গড়বে। মনে রেখো,
চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমি আর জিকে দিয়ে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে, আর আপনারা শুনছেন অবশ্যই এবিসি রেডিও এফএম 89.2। আজকে মইনুল এখানে রয়েছে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। মইনুলের মতো আপনি যদি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে এখানে লাখো মানুষের সামনে কনফেস করতে চান, চলে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য নিয়ম হচ্ছে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি 2 চাপবেন এবং তারপরে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুযায়ী আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। ফিরছি আমরা আবারও মইনুলের কাছে। মইনুল, তারপর?
তারপর আমি বাইরে বললাম, ভাইয়া আমি তো এখন বিয়ে শাদী করছি, আমি ঢাকা যাই। তো বললো যে থাকুস না আর দুই একদিন চা, এত তাড়াতাড়ি অন্তর 3 দিনে নেই, তুই কে অনেকেই ঢাকা যাবি। তখন চিন্তা করলাম এনে থাইকে অনেকেই করমু, এখানে তো বাদ মিলতো নামে একটা কিছু করমু যাই। তখন আমি নারায়ণগঞ্জে যাই, মাউরা হোটেল নামে খুব নাম করা রেস্টুরেন্ট, এটা চাকরি লইলাম। তো যেদিন চাকরির কথা কইছি, এদিনই গোলশান হলে একটা ছবি লাগাইছে তোমাকে চাই, ছবিটা দেখতে যাবো এন। আমি রিক্সা দিয়ে গেছি, যাইয়া নামতে 3 চিন্তাগাড়ি আমার ধরছে, আমার 3টা আঙুলে 3টা আংটি। এবার আমার আমার ধরছে, কোনোটা এমনি আইয়া ধরছে, কোনটা এমনি আইয়া ধরছে, কোনটা পাড়ে হাড়ের মধ্যে নাপ দেয়, মানে ওসে হাত দেয় যে আমারে চাকু লইয়া পার মার জন্য গুলি করবে এরকম কিছু। আমি যে পুরান্না পাপি এটা তো ওরা জানে না। আমি কই তোরা কি খাবি সেটা কাইতাম না, তোরা আংটি গুনি, আমি তো আংটি তো দিতাম না, তোরা যদি খাইতি মন চা হোটেলে ঢুক আমি খাওয়াবো, কিন্তু আংটি নিতে দিতাম কনি দিতি না, তো তোরা আঙুল কাটতে লয়ে যাব। এই কথা কইতে দেরি আমি উঠতে 2টার থাবাই ধরিয়া লেছি, আর একটা দৌড় দিচ্ছি, 2টার থাবাইয়া ধরিয়া দৌড়টার ওয়াইয়া লেছি বালা করে, একবার ফিরতে 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 হাত পরিবা মানে কিচ্ছু ধুই না, এরকম ফিটা ফিসছি। এই 3টা গাড়ি দোনোটা ধরিয়া হেসরাইয়া, ওদিন আসলে আবার হরতালের দিক যেদিন এই ঘটনা ঘটে, পুলিশ আর পুলিশ, এবার পুলিশ আইয়া কি হয়েছে আমি কি দেখা, পুলিশ আইয়া এটা লইয়া গেছে, পুলিশকে আমার বাদিয়েছে মামলা করতে, আমি কই রেটে গা আমি গেছি গা, তারপরে আমি আর ডরে দোকান হই না, কিন্তু আমি হোটেলে ঠিকানা দিয়ে লেছি, আমি আর এনে হই না, আমি গেছি তলারে, তলারে যাই দেখেন টাস খেলা চলে। আমি বললাম টাস খেলতে, আমার কাছে 200-300 টাকা আসছিল, এটা নিয়ে টাস খেলতে বসি, ওই আমি ওরা 40,000 টাকার মতো পাইছি। পাইয়া আমি হেনতে আমি কই আমি আর খেলবো না, আমি ফরসাবের কথা কইয়া আমি হেনতে আয়া ফুসি, পাইয়া আমি আর চাকরি করবো না, আমি অন বাড়ি যাবো। বাড়ি গেছি, যেদিনে বাড়ি গেছি এদিনে বাড়ি গেরাও করবো। আমি বাড়ি গেছি, খবর পাইছে নেতারা এবার আমার লইয়া গেছে, এইখানে গেলাম যাই সব একবার ভোরে আজানের উক্তে গেছি বজর নামাজের টাইম।
আচ্ছা,
যাই চার কিনার গেরাও করলাম।
কেন ঘেরাও করলেন ওখানে, কেন ঘেরাও করলেন?
হ্যাঁ, আমি প্রতিপক্ষ বাজ্যে মারমু আমরা,
মানে অল টাইম আপনারা সব প্ল্যানিং,
হ্যাঁ গোলাগুলি সব সমস্ত করবে। আপনি বিশ্বাস করবেন না ভাই, লক্ষ্মীপুরে এখন বর্তমানে
গোলাগুলি হইতে আছে, লাইটে আছে, গোলাগুলি হইতে আছে। এক পর্যা আমারে আপন একটা বাতি যে ওদিন কই গেছে, ওদিন কে গেছে, ওরে আমি কিছু খালেন নিছে, তার ওর কুইটা গেছে আর ওর কপাল লাগি একটা গুলি
লাগে
লাগে আর যা করে কোন রকম করে মাথাটা বাইন্ডা এনতন ওরে বেবি টেক্সি দিয়ে ওরে পাঠাই দিলাম, পাঠাই দিয়ে হেরপর দিয়ে রইলাম। একটা সাকু আছে ওইখানু, আমি সাকুর গোড়াত বইয়া রয়েছি একটা বন্দুক লইয়া, বন্দুক লইয়া বইয়া রয়েছি আর সাকুদের তিনটা আইলো, তিনটা আইয়া ওরা শত্রুপক্ষ আমরা শত্রুপক্ষ, আমি বই হয়ে রয়েছি, মানে আমি টিকার টুকার টাইম না মাটির পালাইয়া আমি বই হয়ে রয়েছি। রাইয়া তিনটা ফায়ার করলো, আমার তিনটা ফায়ার করানোর লগে আমি আমার এই শিক্ষা পড়ছে আর কি, মানে তেমন একটা গুরুত্ব না, যখন ওরা সাক্ষাৎ উঠন রয়েছে আমি আমি একটা ফায়ার করানোর লগে একটা নিয়েছিল
সঙ্গে
সঙ্গে পানি ফেরে একটা ফেরিয়া গেছে আর দুটা দৌড়েছি। এই প্রথম আমার এইখানে এই লোকটা
আপনার হাতে প্রথম খুন হলো, মানে আপনি খুনির তালিকায় নাম লেখালেন।
দেখ এখানে আমি হেনতে আয়া করছি, আইতে পথে এখন হেগো এত জিনিস আইছে, এখন আমার দূরে আছে ওমান আমরা দূরে যেতে আমরা পিছের দিকে আয় আইতে এক পর্যা আমার একটা লোকে চোখে লাগছে আর ওই যে আবুল কাসেম জেয়াদি হ্যাঁ এইখানে একটা
লাগে,
আর এই যে জামি হ্যাঁ একটা লাগছে না, আর আমার মনির নামে এক ছেলে বাম চোখে একটা লাগছে চোখ বা। এরপর এনতা ইয়া করছি, এনতা ইয়া রয়েছি,
এই যে আপনারা এত এত কিছু করছেন, দুপক্ষ মারামারি করছেন, গোলাগুলি করছেন, দিনের বেলা মানুষ মেরে ফেলছেন, হ্যাঁ টানা একটা করছেন, পুলিশ থাকতো না এলাকায়, ওই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর কি
পুলিশ তো আমগুলো লাগিয়ে থাকতো,
পুলিশ আপনাদের লগে থাকলে আপনারা এগুলো কাজ করেন কিভাবে?
পুলিশ আমগুলো সহায়তা আছে না, টাকা দিই না, পুলিশ আমগুলো লগে আছে তো।
ওকে ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর
তারপর আমি এখান থেকে চলে যাই, এখান থেকে এখন ওই মানুষটা যে আমার গুলিতে মারা গেছে, এই যে আমি আমার থেকে কেমন কেমন লাগে, আমি প্রতিদিন রাতে শুইলে আর আমার ঘুম হয় না। আমি কি করি কি রে আমি রইলাম, রইতে থাকতে থাকতে আমি মাস তিন চারিক থাকি আমি নারায়ণগঞ্জে চলে গেছি, নারায়ণগঞ্জে যাই হেন কদিন রইলাম, বছর খানিক রয়েছি নারায়ণগঞ্জে, বছর খানিক থাকিয়া হন্টন আবার এরকম হোটেলে ভিতরে আইয়া চার পাঁচটা লোক, একটা অ্যাডভোকেট উনি মদ খাইয়া অ্যাডভোকেট একটা আর চারটা মানে বড় বড় নেতা আর কি, এরা আইয়া হোটেলে ভিতরে ভাঙছো মদ খাইয়া। তো অ্যাডভোকেট যেটা এটা আমার একটা আমার গ্যালাস ভরে একটা থাবর দিছে, যেটা লইয়া এটা জানো আমার গ্যালাস ভরে একটা থাবর দিছে, আমি যে এটা তিন চারটা থাবর মারছি উকিল দিয়ে, থাবর মাইরা আমি আর এই জায়গায় রইনি, আমি আনতে চলে আছি আমগো মালিকের পাগলা আর একটা হোটেল আছে ওইখানে আমার যোগ দিয়েছে। একই অবস্থা মন দোকান ওই দোকানে কাজ লাগছে এক মাস পর ওই আমগো একটা স্টাফরে বেদম মারছে, মানে নাক মুখ সব ফাটাই এলাই দিছে মাইরা, মানে চা গরম লইয়া লাগছে যখন ভাড়ায় ফুটে আলাইছে, তখন আমি তুন্দুলের কারিগর হ্যাঁ একটা শিখ লই আসে, শিখ লই আইয়া পিছে তো না আইছে, আমি যে কই ভাই কি হয়েছে, আমার এক দশ বারোটা গুছা দিয়ে আমার অজ্ঞানে বানালো আমি উইয়া পড়ছি। পরে যখন দেখছি ওই আমাকে লোক এটা শিখ লই আসে, আমি যে একটা বডি আনছি সোয়া কেজি ওজনে বডি লইয়া উপরে উঠলাম, উঠতে আর আমার একটা রট মারলো, রট মার তার আমার এইখানে এলাই কেন গাইতে যায় আর দিশ গাইতে যায়, আমি এটা টাইম না খুললে এনেছি খুললে এটা মারলাম, পরে নাই আমি বডিটা যাই লইয়ে ওর একটা একটা কোপ দিলা, কোপ দিয়ে আমি এনতে লেগেছি হাতার আবার শ্রমিক অনেক শ্রমিক। পরে ওইখানে আমাকে একটা স্টাফের আত্মীয়তে খারাপ ছোলা হয়নি লাগে, এগুলো টাইমে সব সময় এদের সাথে অস্ত্র থাকে, আমাকে দোকান বাংশি করতে আসে, এখন আমি উঠতে গেছি সাদে সাদে উঠটা বাইরে পাই দিয়ে আমি এখান দিয়ে নাই না আমি গেছি গে, তখন আমি বাসায় গেছি গে, বাসায় যাই গা ওই আমাকে একটা স্টাফ থাকে যে আরে বললাম ভাই অবস্থা তুই মেশিন জ্বালা দিবার নাকি কি মেশিন জ্বালা,
রিভার বল দিবেন, শহরে তো বড় কোনো মাল নাই, ছোট যে ডেট থাকে আমার 38 দিকে 24 দিচ্ছে। আমি দুটা দুই ফগটা লইয়া ইউনিফর্ম আছে, ইউনিফর্মের ফগটা লইয়া আমি একবারে ওপেন চলে এলাম পাগলা বাজার। এটা কোন মেরি ইন্টারস্টোনের সামনে পাগলা বাজার তিন নারায়ণগঞ্জে আইলাম, দুটা লইয়া আইয়া দে বাবা পুলিশ আর পুলিশ আমি আবার পিছিয়ে দেয় চলে গেছি। যাইয়া ওই যে আমার কাটা কুটা গেছে এন এটা আমি বেন্ডিস করাইছি আর মাথায় মুতা এগেন হুদা হুদি বেন্ডিস করছি চার পাঁচটা, এটি মানে হুদা হুদা আর পায়েরটা অরিজিনালি অরিজিনালি একটা বেন্ডিস এটা একবারে আডি সিদ্রি হয়ে গেছে আর এদিকে ওইদিকে মানে আমার ওই কোটটা হেভি জখম হয়ে গেছে। তখন আমি মানে এটা করে যে মালিকের কাছে ভালো থাকবো এই আমি সাজাই মাজাই নিলাম, মালিকে অনেক মালিকে খবর দিছে আমি ঘরে যাইতাম পুলিশ আইসে কোনো সমস্যা নেই এরা আমার পাঁচজনে ধরি না আমারে আসলে আমি আইতে যাইতে পারি আমার পাঁচজনে ধরিয়ালে ধরিয়া নিয়ে আমি ওই দোকানটা হইলে আন্ডারগ্রাউন্ডে আমার মালিকের দোকানটা হইলে আন্ডারগ্রাউন্ডে মানে নিচে আর কি দোকানে দিয়ে ঢুকতে মালিক আমার ইজা ডাকাই ইজার কারণে সব হয়েছে ইজা মানুষে কোবাইছে এখন যত কিছু যে ইগার ইগারে ধরে বান্ধিত ইয়ে করে মামিকে আসছে এই কথাকে অন্যভাবে তখন আমি আবার একটা মোবাইল কিনি ওই দিনই একটা মোবাইল কিনি মোবাইল কিনি আমার আবার ওই নারায়ণগঞ্জ টাউনে যাই দোকান এই দোকানে আমার আবার ছোট ভাই বেড়াদার অনেক আছে আমার এলাকার আত্মীয় স্বজন এরা যাত্রা একটা মিটিং করলো সন্ধ্যার পর দি আমার আজকে পুলিশে দিই আমি তো পুলিশে দিবে এই কথা আবার আমার ছোট ভাইরা শুনছে ওরা আবার আমার টেলিফোন করিয়া জানাই দিছে যে ভাই এমনি এমনি আপনার পুলিশ দিয়ে আটকে দিব আমি তাড়াতাড়ি ভাগে হ্যাঁ আচ্ছা আচ্ছা করলাম কি আমার সাইড কিনা দিয়ে ঘেরাও দিয়ে রাখছে নিজ দিয়া বেড়া কাইটা আমি নিজ দিয়া বাইরে হয়ে গেছি পানি দিয়া পানির উপরে পিসের আমি স্টাফরুম যেটা এটা পানির উপরে এটা দিয়ে বাইরে আমি চলে আসি আমি আসি বাড়িতে একবারে বাড়ি চলে আসি বাড়ি আইয়া বইছি মানে কি করা যায় কি করতে আছি ইয়ে করে এখন আমি এদিকে এদিক ঘুরে আইলো নির্বাচন নির্বাচন আইয়া নির্বাচন এক পর্যা মানে আমগো দল শেষ এবার রাতে কি করবো রাতে আমগোর সব গিরিয়ে আলাইছে
নির্বাচন আপনারা হারলেন
হাইরা গেছে রাতে আমগোর সব গিরিয়ে আলাইছে আমরা যাইতে পারি এমন গিরিয়া গেছে এখন আমার নেতা বলল আমার কাছে 14টা অস্ত্র দিল 2 কেজি গ্রাম পাউডার 2 কেজি বোমের পাউডার আরো অনেক 276 রাউন্ড গুলি এইসব দিল এটা মাটির তলে খাতাইতাম মানে আমরা ভাগনু এখন আমরা বাইরেতে পারি না কি এমনি বাইরে কোন কুল কিনারা পাই না পরে আমরা 10 কার্টন বোমা ছিল আমার উপরে হাত বোমা আমরা নিজেরাও তৈরি করছি 10 কার্টন এবার করলাম কি আমাকে বাড়ির সিজা আমরা ঘরের তো আগে শিখে দিছি যে তোমরা গরম বাইরে যাবে না এদিকে আমরা বোমা মারি ওই দিকটা বাইরে যাবো সবাই এদিকে দৌড় দিব আমরা ওই দিকে দৌড় দিব আচ্ছা আচ্ছা আমরা তো বাইরেতে পারি না বললাম কি আমরা দক্ষিণ সাইডে বোমা নেই একটা মনে 10টা মারছি মায়েদের মানে ওইদিকে আবার করতে আসি ফাঁকাও আছে মানে সবাই দিয়ে গেছে এদিকে আল্লাহর কোনো দৃষ্টিও আছে এই আমরা বাইরে বাইরে যাইয়া ধরলাম সিটা গান এনতে গেলাম সিলেট সিলেট থেকে গেলাম ইন্ডিয়া ইন্ডিয়ার তো নাই বাইতুল মোকারম এইখানে এখান থেকে আমি কিচ্ছু করি না নারায়ণগঞ্জ তো ডরে যাই না
এই এত জায়গাগুলো গেলেন আপনি কিভাবে গেলেন
ওই ইন্ডিয়া ইন্ডিয়াকে সে টাকা দিয়া
কে নিয়ে গেছে
আমি যেখানে যাইতাম 15 দিন রিক্সা চালাইতাম 15 দিন রিক্সা চালাই আমার অনেক টাকা হয়ে যাইত
ইন্ডিয়া গিয়ে আপনি রিক্সা চালিয়েছি
হ্যাঁ ইন্ডিয়া চালাইছি এই মিরপুরে চালাইছি পাগলা চালাইছি কুমিল্লা 14 গ্রাম চালাইছি চিটাগ্রাম চালাইছি তারপর দিয়া নারায়ণগঞ্জ চালাইছি
বউয়ের সাথে কোনো যোগাযোগ নাই
বউয়ের সাথে তখন আর যোগাযোগ নেই আমি তো পলাই আন্টি আমি তো ডরে কোনো যায় না কিন্তু আমার নামে একটা মামলা ছিল আমি ডরে মানি যদি আমি নারায়ণগঞ্জ যাই তো আমি মানে
ইন্ডিয়াতে কোথায় গেলেন
ইন্ডিয়াতে আপনার কোলারামপুর কয় আর কি একটা জায়গা আছে ওইখানে
কোন বর্ডার দিয়ে পার
হয়েছে আমি সিলেট বর্ডার দিয়ে সিলেটের সাইডে এই ছোট একটা নদী আছে এই নদী দিয়ে তলা দিয়ে হেপার গেছি হেপার যাইয়া পাথরের কাম করছি হ্যাঁ পাথর মানে পানি ডুবাই ডুবাই পাথরের কাজ করছি বললাম হেন রইলাম, দোয়া করে আইলাম ইন্ডিয়াতন, আবার চলে আইলাম। আইয়া এবার স্থান নিম কই রইলাম এই আমের সাইদাবাদ দেখলাম। চিন্তা করলাম সাইদাবাদ তো দেশের মানুষ অত্যই নেই, কোন গাদি এলাই দে এন থাকতাম। আইসি কই মিরপুর দুই, মিরপুর দুই আইয়া হেন একটা রিক্সা লইলাম, রিক্সা চালাইতে আসি যাইতে আসি। এইখান দিয়া খবর পাই আমার বউ জায়গা, আমার একটা ছেলে হয়েছে।
আপনার বউ আপনাকে রেখে চলে যাবে?
আমার চলে যায়, কেন কি কারণে? ওপরে মা কইলো ক বাবা এই ব্যাপার দি খাউন দাস না লন দাস না নিবে তো জায়গা। আমি কে হা কি দি কয়ে এই কথা কই আমি এতন চলে যাই আবার নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে যাই হেন একটা চাকরি লই, চাকরি লই হেন কাম করতে আসি খাইতে আসি লইতে আসি। হঠাৎ একদিন আবার জুয়ার খেলা বইলাম, বই আমি 56,000 টাকা পাইছি জুয়ার খেলা।
ওকে
56,000 টাকা পাই আমি মারে টেলিফোন করলাম, মা আমনে বোরে লইয়া আমনে একটু ঢাকা আস। মা আসলো ঢাকা, আইলাম ঢাকা আইয়া এ বউ লইয়া রইলাম। তখন আমি বৌরে কইলাম কি গো তুমি তো বিয়ে করছো, তোমার মা কে বিয়ে করছো, আমি কি বিয়ে করছি, বউটা দেখাও দেই কষ্টটাও বুঝো না। তো আমি ভাত আর চোখের পানি দিই খাউন লাগে সারাটা দিন, তুমি বিয়ে করে এই যে গেলা আর তো তোমার খবরে নাই। আমি কি আমি তো খবর লই আমি যা তোমার পরিস্থিতি শিকার আমি বাড়ি যাবো কি করে। এরপর দিয়ে এইভাবে ইয়ে করলাম, পরে এনতে আবার আমি নারায়ণগঞ্জ দেবক একখানে কাজে লাগছি, এইখানে কাজে লাগছি আর ভাই এরকম হ্যাও 2-3 মাস কাম করলাম ভালো কাজ। হ্যাঁ না এই এক লোকে ভাই আমারে করলো কি সকালবেলা গরম পরোটা পাইছে আমার কাছে, ভাই পরোটা নাই যদি শেষ হয় এটি না বেচা ঠান্ডা পরোটা দিছি গে ভাই আমার 3-4টা ছটকো না মারতে ভাই, হ্যাও রংবাস বড় রংবাস আমার আর সহ্য না ভাই। আমি এরকম কাঁচের বোতল কাঁচের জগ আছিল পানি কাঁচের জগেটারে এমনি লইয়া একটা মাথা মাথা বেড়ে জেনে বাড়ি মারছি এল কি ফাটছে না মরছে না কইতে কইতে পারবো না। আমি আনতে আয়া করছি দৌড় দিয়ে ক্যাসেতে 200টা টাকা লইছি লই আমি আয়া করছি আইয়া লঞ্চ দিয়া নারায়ণগঞ্জ দিয়ে শান্ত দিয়া বাড়ি গেলাম, বাড়ি যাইয়া রইলাম। হ্যাঁ এবার বাড়ি গেছি, এখন তো আমার দল ক্ষমতা নাই অনেক ফলাফলি করি বাইক গেছি, বাইক গেছি আর আমার শ্বশুর বাড়ি যে উঠছি রাইতে দিনে থাকলাম সকালে আইলাম। সকালে আমার জেঠা তো ভাই একটা ও হেগো পার্টি করে আর কি, তো হেগো পার্টি করে আর আমার জেঠা তো ভাই এটা তো হ্যাঁ কেমনি 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 বাউ করে আমারে মানে হ্যাঁ হের বউ যায় আমার আইনে বাইতে হয়েছি। ওই যে লোকের হাত কাটলো মঞ্জু বেড়া সেই লোকে বাই যাই আমার গিরিয়ে লোকে আমার লইয়া যাইব 2-3 বছর পরে বাইর গেছি হ্যাঁ আমার লইয়া যাইব জন লইয়া যাইব। আমি কে আরে ভাই আইটা আপনার উপুকা ছাড়া ক্ষতি করি না, হ্যাঁ নামে মামলা যেটা করছি এটা উঠে দিলাম। এরপর দিয়া আমি পরিস্থিতি স্বীকার এর কাছে স্বীকার করলাম, হ্যাঁ অনেক রকম করে কা এ ভাই আপনি দুর্বল জায়গা বুঝি আমি পাইছে আরে অনেক মিনতি কানতি করলাম না হইতে না এ করলে না আমি আল্লাহ নাম এক কুই ধরে চলে আসছি সাজুর দৌড় দিছি ওরা আমার দূরে ধরতে পারে না। আমার ছোট ভাই ধরে লইয়া গেছে আমার না পাইয়া আমার ছোট ভাইরে লইয়া গেছে নিয়ে আমার ভাই এ দুই হাতের আঙ্গুলটি কিছু সব ভাঙ্গে ছুড়ে আনে কালা বাবুল নামে একটা আছে এটা এটা যখন আমার বাইরে আপা বা এরকম ভাঙ্গে আলাইছে তখন আমি কানতে আসি আমি কে আরে আমার বাইরে গেলে মাসে তখন আমি আবার শহর চললাম। তখন আইয়া আমি কুমিল্লা 14 গ্রাম একটা জায়গা আছে গুণবতী ওই জায়গা চললাম ওইখানে যাইও হেন একটা মানে আমার বাগিনা গোলাকে একটা গেঞ্জাম হয়েছে পরে এইখানেও আমি এই কুমিল্লা গোলাগুলিতে আমি অংশগ্রহণ করি।
ওকে
এনতে গোলাগুলি করি কয়েকদিন পরে আমি এনতে আবার চলে আসি, চলে আসি আবার নারায়ণগঞ্জে, আবার নারায়ণগঞ্জে যাই এখানে রই থাই অনেক খাইতে আসি চলতে আসি ফিরতে আসি। এবার আমার ভাই বড়টা তো বিদেশ আমার বিষে দিয়ে গেছে, বড়টা আবার আমারে টেলিফোন করলো 2002 সালের দিকে যে আমি তোরা বিষে কান দিই তুই কিছু টেয়া দিতি এরবি আমি বললাম আমনে দিলাম আমি বিষে দিয়া আমনে আমার কি টেয়া দিতে মা হিয়ার মা কদা তুই কিছু টেয়া পয়সা দে একটা ব্যবস্থা কর বিদেশ না কিছু না, 140 জন মানুষ নিছে বাইরে না, আমার বিদেশ নেই না আমার ভাই। এই কথা লাই আমার ভাই মেজুটা তখন ধরা খাই আবার দেশে চলে আসি। আমার ভাই মেজুটা এটা দে লাগি ভাবির এখন দে নাঙ্গো বিষয় দেয় দুইটার এক টাকা, এটা বড় ভাবির কই। বড় ভাবি করলো কি আমি তুমি অনেক টাকা আছে আমি তুমি লাগি। বড় ভাবি করছে বাইও ইচ্ছা রকম আমার মেজু ভাইও বড় ভাবির মানলো যে তুই হয় টাকা দে না বিষয় দে কি বিক ভাবি যাই তো পরের দিন করে দিল মামলা না। আমি তো আমি এই টাইমে দেখে নাই মামলা করে দিয়া আমার বাইরে তো গুলি খেলে চলে গেল। আমার ভাইয়ে ধরালে গেল ভাবিয়ে ধরালে গেল এখন কি করে আনা আমার কাছে টেলিফোন করছিল। এখন তো আমি যাইতেও পারি যাইতেও পারি না পারি আমি কিভাবে যাই বা কি করে। পরে আমি লক্ষ্মীপুর গেছি আনগো টাউনে যাই আমি সরাসরি স্যারের কাছে গেছি। এসি স্যার যাই বললাম স্যার এই অবস্থায় আমি কত মান্না মতো ওয়ারেন্ট আছে আমাকে আসছে ঠিক আছে স্যার আমি এই জন্যে আপনার কাছে আসছি আমি এই জন্যে আসি এই ব্যাপারে এমনি এমনি সব ভেঙে চুরে করলাম। পরে আমার একটু আচ্ছা তুমি যাও কালকা তোমার ইয়ে করে পরে এসপি স্যার আমাদের যেমনি যেমনি কাজ করে কোন দিছে এমনি এমনি করে দিছে আরে মামলাটা একটু ইয়ে করে দিছে আরে আমার বাইরে আমি সেই দিনে জামিন নিয়ে গেলে যেদিন আনছে এদিনে আমার বাইরে আমি জামিন নিয়ে গেলে জামিন লইয়া যাক ভাই চলে গেলাম। এখন ওই ভাবি বাইয়ে করে কি বাইয়ে হ্যান্তন টাকা দেয় ভাবি আর নাম গল্লাকে যুদ্ধ করে সারা এক তিন বছরে 19টা মামলা দিল আমাকে তিন ভাই নাম
আমরা জায়গাটা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আমরা যেটা দেখছিলাম যে পুরোপুরি ডিজাস্টার যেটাকে বলে এবং এত পরিমাণ জিঘাংশায় বড় হচ্ছে একটা মানুষ এবং চারপাশের পরিবেশ সবকিছু মিলিয়ে দিস ইজ রিয়েলি ইনটলারেবল। হিন্দি সিনেমার কাহিনীকে অনেক সময় হার মানায়। আমরা এই জায়গাটি থেকেই ফিরবো, বিশেষ করে সাউথ ইন্ডিয়ান ছবির কথা আমি বলছিলাম। যাই হোক আমরা ফিরতে চাই এই জায়গাটি থেকেই, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা ফিরে আসবো। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবি আপনার সঙ্গে রয়েছি, ফিরে আসছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিং, রিচার্জ ইয়োরসেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতার সময় এখন রাত একটা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আমার সঙ্গে রয়েছে আজকে মইনুদ্দিন। তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমরা তার কাছে ফিরে যেতে চাই। আর আপনাকে বলছি, আপনি যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradioFM89.2। ওকে মইনুদ্দিন, আপনি যেখানটাতে ছিলেন আপনি বলছিলেন যে আপনার ফ্যামিলির এগেনস্টে 19টা মামলা হলো।
হ্যাঁ, আমার ভাবি 19টা মামলা করলো, আমার ভাইয়ের টাকা দেয় আর ভাবি মামলা করে, ভাইয়ের টাকা দেয় আর মামলা করে। আর তাও আমাকে তিনটা ভাইয়ের নামে মার নামও দেয় না বাবার নামও দেয় না, যেভাবে মামলা গুলা দিতেছে যে আমরা জবাব দিয়ে দিই জরিমানা দিই ওই ইয়ে করে খুব হয়রানি হয়ে একটা আমি অনেক জায়গা জমি চলে গেল। এই ভাবি এটা নে নে পরের ভাবিটা আমি ঘরে একবার নার্ভাস বানাই দিস। একদিন আমি তালের লেফা বিক্রি করতে যাই স্কুলের সামনে, এখন আমার ভাবি আমার ছোট একটা বোন তখন তার বিয়ে হয়নি, সে গেল আমার কাছে যে ভাই আমার ভাবি মারছে। আমি একটাই বোন, খুব আদরের বোন, কোন ভাবি মারছে? বড় ভাবি। আমার বোনেরে মারেনি, আমার মারে মায়েরা মাথাটা ফাটালে আমার ভাবি। এখন আমি বাদ দিয়েছি যাই মারে দেখি না, কেউ আমার মা গেল কই মারে দেখি না, মা দিয়ে যেন ও তো আদরের বোন, ওরা আমার ভাবি আমি একবার মোস্তাক আছে না, চারটা মোস্তাক লইলাম।
মোস্তাক কি জিনিস?
মোস্তাক দিয়ে আঙ্গুর দেশে ফাটি বানা, ফাটে শীতল ফাটি।
আচ্ছা আচ্ছা,
এই চারটা মোস্তাক লইলাম, কাইটটা দাও দিয়ে কাইটটা লই যাই, কোনো কথা নাই, ইচ্ছা রকম পিটলাম আমার বাবির। তুই কেন আমার বন্ধুকা থার দিস? এরপর দিয়ে দেখলাম কি অনেক মার খবর, তিন দিন পরে যায় মার খবর পাই। এরা কয় মাই বাইর আইতে গেছে, তাহলে মা হসপিটাল, যদি হন তা মার মাথা ফাটালেছে, তো ওদিন আমার বাবির আমি জবাই করে দিতাম। পরে এনতে চলে গেছি, যাওয়ার পরে আমি এলাকায় বিচার টিচার হইল, মার কাছে মাপ চাইল। এই তো এরপর দিয়ে আমি এনতে অনেক দলের আন্ডিও কম, আবার আন্ডিও মানে একটু বিড়ি
গাছের অভাব,
মানে গাছের অভাব আর কি। পৃথিবীতে একদিন আমি ঢাকা চলে আসি, মিরপুরের দুই নম্বরে, এখানে আসি আরে আমার নেতা আসছে, নেতা আসছে যে চল এলাকায় চল, তোর আমার দরকার, দেখুন তো বিদেশ বিঘারে চলে গেছে, তোর একটু দরকার, তুই আয় এলাকাটা। গেলাম রইলাম, প্রতিদিন দুই চারটা গোলাগুলি, দুই চারটা গোলাগুলি, আর অশান্তি, রাত্রে হলে ঘুমাইতে পারি না, পুলিশে জ্বালা, দিন হলে সন্ত্রাসীর জ্বালা, সারা গোলাগুলি সারা গোলাগুলি, হেরা করে আমরা করি, একটা অশান্তি লাগিয়ে গেছে। এখন কি করবো? হঠাৎ একদিন শামীম শেরমান উনি আমাদের সাথে আস্তে আস্তে বিনলো আর কি, বললো চলেন বাবুলের এলাকার জামু, বাবুলের এলাকার জামু করে মান্দারি বাজার দিয়ে আইয়া ঢুকলাম। আমরা মানুষ হইলাম এগারো জন, বন্দুক রাইফেল রিভার বল টুটু রাইফেল সহ চোদ্দটা অস্ত্র, বিসি হইল 140 গ্রাম। ঢুকলাম বাবুলের, ঢুকছি বাবুলের ধর্ম,
কেন ধরবেন
বাবুলের, এখান দিয়ে মানুষ অত্যাচার করে, ডাকাতি টাকাতি করে, আঙ্গ নামে মামলা হয়, ওরে ধরে আনবো। আমরা কিন্তু ডাকাতি করতাম না।
আচ্ছা,
আমরা ওই আঙ্গ ব্যবসা একটাই আছিল প্রধান, ইয়া বা ফিনসিডাইল, আমার জীবনে আমি 840 বোতল ফিনসিডাইল বিক্রি করছি আমি।
আচ্ছা,
তো আঙ্গ ব্যবসা ছিল এটা, কিন্তু আমরা চুরি ডাকাতি আঙ্গ নেতার আঙ্গ করতে দিত না, যদি করে যেটা করতো হুনছে প্রথম গাছের সাথে পা উল্টা টানাইয়া সমানে ফিরত, তো কেউ ডরের ডাকাতি চুরি করতো না, এমনি ইয়া বা ব্যবসা, এটা চলতে এটা দিয়া পোলা পানি খরচ আমরা চলে। তারপরে শামীম ভাই ক চল যাইতে মান্দারি এক রিক্সাওয়ালাকে আমি সিএনজি লেগে গেছি, রিক্সাওয়ালা করছে কি আমি গেছি মানে বাজার সরাই দিতে, রিক্সাওয়ালা দিছে আমার থাবর, রিক্সাওয়ালা বুড়া মানুষ, আমার থাবর দিছে কে শামীম ভাই, হে চেয়ারম্যান, হে করলো কি এই রিক্সাওয়ালাটারে কয়েকটা থাবর মানলো। পরে আমি আর কিরমু, আমি যে পাঞ্জা ঘুরে ধরে বুড়া মানুষ, এরা আর মাইরেন না, এখন গেলাম যাই বাবুলিয়া এলাকায় ঢুকলাম। এটা আমি দিনের 9:30, 9:30 বাজে, বাজার পরে ভাই চেয়ারম্যান বললো আমি কিছু খামু, আমি নাস্তা খাই আই। আমি বললাম আমি একটা টাইগার খামু, আমার বন্ধু একটা বললো তুই আমার একটা ফান খাওয়া, তো আমি অর্ধেক টাইগার খাইয়া আমার বন্ধুটার দিলাম, আর চেয়ারম্যানে একটা কেক একটা চা। আমরা মানুষ হলাম 11 জন, দুই দিকে তো আমি করে গুল্লি শুরু, গুল্লি যখন শুরু হয়েছে প্রতি ফার্স্ট গুলিটা ইয়ে আমার এইখানে লাগে, এইখানে গুলিটা লাগছে আরে 30 গজ উপরে উঠতে রক্ত
ঠিকঠাক
ঠিকঠাক এত স্ত্রীতে রক্ত উঠছে। আমি গুলিটা খাইয়ে আমি তো বেড়াস যেরকম করে এরকম করতে আছে দুই দিকে চল, আমগো 6 জন রিক্সা গেছে বিল্ডিং একটার ভিতরে, আমরা বেশি বাইরে, এখন আমগো মরণ ফাল হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে আমার গায়ে একটা সাদা শার্ট আছে এটা দিয়ে হাতটা বাঁধলাম, ভাইনটা আমি সেট হয়েছি, এখন আমার মানে এটা বেশি খাওয়ানে মানে রক্ত পরণে আমি বেশি দুর্বল হয়েছি। আমি যে একটা বাসে যাওয়ার আমরা 5 জন ঢুকলাম, এখন আমরা তো মেশিনে 7টা মানুষ হইলাম 5 জন, একজনে তো ডিসি আগে দেওয়ার লাগে, ডিসি 100 রাউন্ড আঙ্গুর আছে আর ওইদিকে কম, এখন আমরা এইখান তো রামগড়ে গুলি করে আমরা করতে আছি, আমরা করতে আছি, আমরা কত চেয়ারম্যান বাইর করে আনবো কি করে, যেভাবে গোলাগুলি করতে আছে আমরা মানুষ 11 জন, হেরা ওই বন্ত নিচে 4,000-এর উপরে এত মানুষ তাদের,
4,000-এর উপরে
জি, আর মাইক দিয়া এলাস করিয়া দেন ডাকাত ঢুকছে কইয়া পাবলিক সহ আমগরে গিরি গেলেছে।
আচ্ছা আচ্ছা,
তো গিরি আলাই দেওয়ার পর দিয়া আমরা ঢুকছি, আমরা এতন যাইয়া একটা ইয়া তুসছি, একটা ছাদে উঠছি যে এন শামীম শেরমান মারা গেছে, এই ছাদে আমরা উঠছি, ওই ছাদে আমি উঠছি, আমরা এখানে 11 জন, উর্ফে 7 জন, নিচে 6 জন, মানে বিল্ডিং এর নিচে 6 জন, যেন উঠতে দিয়ে আমরা না উঠতে পারে। আমি আমি থানায় ফোন করছে শেরমানে যে আমার ইয়ে উদ্ধার করে নেন, আমার অবস্থা খারাপ, এরপর দিয়ে
সাইরের দিকে বিল্ডিং এর সাইর কিনার গিরি এলাইসান করে আন্দর গিরি এলাই চাটকা এলাইসান করে আসার কোন জোগাড় নাই এইভাবে আন্দর গুজে হট করে করলাম যে আমি এখন আমার আমার এইয়াতে লাগছে গুল্লি এইয়াতে লাগছে এখানে লাগছে এখানে লাগছে এই যে আমার একটা গুল্লি এই একটা মাথায় আছে মানে জাদ্র হয়ে গেছি আমি আমার বুকে টুকে সব জাদ্র হয়ে গেছি ওই গেছে আর আমি আমার লগের একটার করলাম তুই শুধু দিছিটা অন্তত বই টিকেটটা টাই নাবে যা করে আমি করুন এই কথা কই এমনি লইয়া খারানের আমি লইয়া এমনি খারানের লগে আমার এই নিয়ন্দি দোনালা বন্ধু কি গেরা তো মারি দেন লোক এখানে মারা গিয়ে মারা যাই গেছে এখন কি করি এখন আমি সাদে সহযোগ আমি আবার নিচে নেমে গেছি আমরা শক্তি নেই এখন এখান থেকে বাইরে হবো কিভাবে বাইরে হবো এবার আঙ্গো আরেকটা পার্টি চলে গেছে আঙ্গো বার্লিনের আঙ্গো একটা পার্টি আছে আরে আঙ্গো এইখান থেকে সাতটা ফোল্লা ফাইনে আবার চলে গেছে পানি দিয়ে হাফরা ইউজ প্রায় চলে গেছে এখন আমি রয়ে গেছি এবার আমি নামছি পানি দিয়া আমার দুই দিকে চল্লিশটি মতো বলে আমি ডুব দিয়ে ডুব দিয়ে ডুব দিয়ে আমি আবার করলাম আমার বন্দুক তুইয়া যায়নি আমার বন্দুক আর আমার কাছে আটটা অন বেশি ছিল আমি এডি লইয়া আমি গেছি আমার নেতাটা যা আছে সব দিকে উল্টা বান্দি পুলিশে ধরে আলাইছে আমার আর ধরতে পারে নাই আমি এখান থেকে হাতে দিয়ে উঠি আমরা ছয় সাতজন মানে ঘুরিয়া গাইরা আমরা চলে আসি যাই অনেক দূরে এক বাড়ি তুষছি বাড়ি তুইটা হেনতন জোর দিয়া স্যার মানে বাদ গেছি স্যার মানে বাদ গেছি আর আমার অবস্থা সবাই তো আমার অবস্থা খারাপ আমি খুব আহত আমি এখান থেকে এই আহত অবস্থা স্যার মানে বাজ্যে উঠছি যে ওইখানে একটু স্থান থামো এইখানে গেছি আর স্যার মানে ভাইয়ের দুইটা মাইয়া আছে এই দুইটা মাইয়া মিলা আমারে রক্ত মক্ত মুচ্ছা টুচ্ছে ইয়া করে কম্বল একটা ফেসাইয়া আমারে একটা সিএনজি এনে দিয়া আমারে পার করে দিছে তখন যাই আমি স্থানপুর উঠি স্থানপুর উঠটা উনি ওইখানে একটা ডাক্তার ডাকে চিকিৎসা করে এখন আসি সদরঘাট সদরঘাটটা এনে আমার এক আত্মীয় আছে ওইখানে রইলাম সাতটা খানিক এমতন রইয়া মেয়ে দুই নম্বরে আইসা আমার একটা বন্ধু আছিল এর কাছে রইলাম এনতে এই অনেক আমি 15 দিন পর পর অপারেশন করুন লাগে তো অপারেশন করতে হলে আমি টাকা ফাম কই আমার তো কেউ টাকা দেয় না তা আমি করতাম যে অটোরিক্সা লইছি অটোরিক্সা লইয়া অটোরিক্সা চালাইতাম তো সবাই আমার যে গেছে ভাই তোমার এরকম ক্ষতকা বিক্ষতকা তো আমি কইতাম ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি মানে মিশা কথা কইতাম আর কি মিশা কথা কইকে ভাই আমি অ্যাক্সিডেন্ট করছি তখন 5 টাকার বারে অনেকে দেয়া গেছে 10 টাকাও দিত তখন আমার চিকিৎসা করতাম তো এই তো এরপর দিয়ে এখান থেকে অনটা বদি গেছে এখন কি করবো আমি তো উপায় নেই তো চইলা গেলাম ভাই সিটাগান সিটান যে ওইখানে অটো চালাম এইখানে যাই অটো আর ইয়ে করতে পারি নাই পরে হঠাৎ হেন বইয়া 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 অন্য কাজ আমি যে কাজটা করি এটার কথা বলা যাবে না ভাই আমার একটু
সমস্যা
করছি আর কি আমার
আমি শুনতে চাই আপনার
আমি এখন বর্তমানে মেয়ে করে মানে সাদা তো পাবলিক টয়লেট নিয়েছি এটি 40,000 টাকা অ্যাডভান্স দিয়েছি দিয়ে 7,500 টাকা ভাড়া দিই এটি দিয়ে কোনোরকম করি তো বসে না চলতে পারি না খুব কষ্ট তো কি মনে আর কোথাও যাব না এবার এই আর পাকে আমার দুইটা বন্ধু ছোট ভাই আর কি এরা এসে বললে ভাই আপনি এই আপনি তো কাইমের সাথে জড়িত এই চ্যানেলগুলো শুনে তো আমি আপনাদের জীবনের গল্প এই যা বলিব সত্য বলিব এগুলো সব আপনাকে একটা এবিসি সব চ্যানেলগুলো আমি শুনি সারা 8টা দিন আমার কানে হেডফোনটা
আপনি সেই কর্মটাকে অনেক ছোট মনে করেন আমি মোটেও সেটাকে ছোট মনে করছি না আপনি একটা কাজ পেয়েছেন আপনি সেখানে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ করছেন সেই জায়গা থেকে আপনাকে রেসপেক্ট কিন্তু আপনি যদি এটা পাপের প্রাশ্চিত্য মনে করে নেন সেটাও ঠিক কারণ এই ধরনের কাজ না করে আপনি আরো ভালো কাজ করতে পারতেন জীবনে সেটাও ঠিক আপনার এখন যে লেবাস সেটা একটা ধর্মীয় লেবাস আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন আপনার মাথায় টুপি আপনার এই লেবাসের প্রতি আমি সম্মান রেখে বলতে চাই এটা কি আপনি মানে প্র্যাকটিসে আছে আপনার, নাকি আপনি শুধুমাত্র নিজেকে হাইড করার জন্য, লুকানোর জন্য আপনি এটা
করেন? না, আমি আর কখনো অস্ত্র হাতে নেব না।
আপনি মুখে দাঁড়িয়ে রেখেছেন, মাথায় টুপি দিয়েছেন, এটা কবে থেকে? এটা কি নামাজ সত্যি পড়ে তারপরে অনুপ্রাণিত হয়েছেন, নাকি আপনি এই যে লুকানোর জন্য চেহারা বদলে?
না না, লুকানোর জন্য না, আমার এই দাঁড়ি এলাকায় আছে। আমি এলাকায় যাই তো প্রায় দুই তিন মাস পর পর যাইয়া, আবার দুই তিন তিন দিন থাকতে আমি আয়া করি।
আপনি দাঁড়িয়ে রাখলেন কবে?
আজকে দুই বছর, মানে বাড়িতে বাইরে শীতালি।
এই এই লেবাসেও আপনি ধরনের কাজ করেছেন?
এই লেবাসে পরের ম্যাটারটা, এই লেবাসে হয়েছে আর কি দাঁড়িয়ে রেখে।
ও মাই গড, আপনি পাঁচক তো নামাজ পড়েন?
হ্যাঁ, এখন পড়ি, দুই বছর ধরে এক উক্ত নামাজ।
যখন আপনি মার্ডার করেছেন তখন আপনি নামাজ পড়তেন?
তখনও পড়তাম, চার উক্ত, তিন উক্ত, চার উক্ত, যেই টাইমে যা পড়তাম। নামাজ আমি খুবাইতাম না, নামাজ পড়তাম অনেক টাইমে। ফজর টাইমে গোলাগুলি হইতো, জোহর নামাজে গোলাগুলি হইতো, তখন আমি নামাজ পড়তে পারতাম না, তখন গোলাগুলিতে থাকতাম।
আমাদের আজকের মহিলার জীবনের অপ্রিয় সত্য, আমরা এই মুহূর্তে আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলতেছি। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো শুনলেন পুরো বিষয়টাই, আপনার কি বলার আছে?
আমি মইনুদ্দিনের কাহিনীটা সবাই যেভাবে শুনছেন আমিও শুনেছি। যারা নিয়মিত এই অনুষ্ঠানটা শোনেন তারা দুটো জিনিস লক্ষ্য করেছেন দেখছি, যে একটা হচ্ছে যে অপরাধ যারা করে বা অপরাধী যারা হয়, যারা দুর্ধর্ষ ধরনের এবং নৃশংস ধরনের এবং ব্যাপক ধরনের অপরাধে সংশ্লিষ্ট হয়, তারা কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, বিশেষ কিছু ব্যক্তিত্বে থাকে। তাদেরকে আমরা ব্যক্তিত্বে ত্রুটি সম্পূর্ণ ব্যক্তিত্ব বা পার্সোনালিটি ডিসঅর্ডারের লোক বলি, এটাকে আমরা এক কথা এন্টি সোশ্যাল বা সমাজ বিরোধী লোক বা সাইকোপ্যাথ এরকম বলি। মইনুদ্দিন অনেকটা সেরকম, এবং আগের পরিবেশটা হচ্ছে এরকম যে তারা, মইনুদ্দিন তো ছোটকাল থেকে লক্ষ্য করেছে এমন একটা পরিবেশে সে বড় হয়েছে, যে পরিবেশে মানুষ নিজেদের যে দ্বন্দ্ব বা সংঘাত এগুলি শান্তিপূর্ণ বা বদ্ধভাবে মীমাংসা না করে অত্যন্ত কদর্য, নোংরা এবং অসামাজিক, অনৈতিক ভাবে মোকাবিলা করত। এই ধরনের অরাজক এবং পরিস্থিতি বা প্রতিকূল বা খারাপ পরিস্থিতির মধ্যে বেড়ে উঠে ওই ছেলে মেয়েরা, তাদের ভিতরেও অপরাধ প্রবণতা বা অনৈতিক অসামাজিক কার্যকলাপ করার প্রবণতা বেশি বেড়ে যায়। এই শক্তি অর্জন করতে হলে তো তাকে অবশ্যই এমন কোন গ্রুপের সঙ্গে যেতে হবে যে গ্রুপ অবৈধ অস্ত্র বা অন্যান্য অবৈধ কাজে শক্তি প্রয়োগ করার মতন সামর্থ্য রাখে। সেখানে সে আন্ডারগ্রাউন্ড এর লোকদের সঙ্গে সংশ্লিষ্ট হয়েছে। সংশ্লিষ্ট হতে গিয়ে আসলে তার যে মূল লক্ষ্য ছিল, যে প্রথম যে ছিল বালক ইয়া, যে অন্যায়ের প্রতিশোধ নেওয়া, সেটার থেকে যখন সে অপরাধী জগতে চলে গিয়ে এবং শক্তিমান হলো এবং নিজেকে অন্যান্য মাস্টার এবং যারা কি মার্ডার গ্রুপ বা গ্যাং গ্রুপের সঙ্গে যখন সংশ্লিষ্ট হলো, তখন স্বাভাবিকভাবেই সে ওখানকার যে মানে শক্তি কেন্দ্র, সেই শক্তি কেন্দ্রের মাঝখানে চলে এসেছে। যেখানে আমরা লক্ষ্য করি সে একশো প্রায় ২০ বার সে গোলাগুলির ভিতরে অংশগ্রহণ করেছে, সে দুইটা সরাসরি দুইটা মার্ডার করেছে এবং আরো দুইটা মার্ডারের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং সবসময় সে সামনে থেকে নেতৃত্ব দিত। এগুলি প্রমাণ করে যে সে কিন্তু একটা ব্যাং কেয়ার ব্যাক হওয়া ধরনের ছেলে, এবং সেই ওই যে মায়ের প্রতি অত্যাচার দেখতে দেখতে তার ভিতরে মানে কোমল যে সুকুমার ভিত্তিগুলি, নরম যে মানে মানবীয় ভিত্তিগুলি সেগুলি নষ্ট হয়ে গেছে। শুধুই কেবল নিষ্ঠুর, নির্দয় এবং কর্কশ ধরনের মানে মনোবৃত্তিগুলি তার ভিতরে বেশি বিকাশ লাভ করেছে, এবং সেই জন্য যখনই সে আবার অর্থের সন্ধান পেয়েছে বা ওই আন্ডারগ্রাউন্ডের যে শক্তি মাস্টার গ্রুপের সঙ্গে দস্যু দলের সঙ্গে যখন সে মিলিত হয়ে আধিপত্য বিস্তারের যে সুযোগ পেয়েছে, সে সেটাকে খুব ভালো কাজে লেগেছে। এখন আবার আমি আরেকটা বৈশিষ্ট্য সবাইকে বলি যে এরা কিন্তু সব ধরনের অপরাধই করে, শুধু এরকমই করে না। এর ক্ষেত্রে তাই দেখা গেল যে মাদক আসক্তি, সে মাদক আসক্তি করতেছে। আর সেখানে সেখানে হয়তো লক্ষণীয় সেটা হচ্ছে যে এই ছোটকালে যে তার মাকে খারাপ পরিবেশে মাকে মারতে দেখেছে, একই সঙ্গে কিন্তু ওই সময় যে তার ভিতরে এই নির্মম চরিত্রের বা পার্সোনালিটি ডিসঅর্ডারের বা সাইকোপ্যাথের যে বৈশিষ্ট্য সেটা সেগুলি লক্ষ্য করা, যে তা একটা মেয়ে তার কাছে আম চেয়েছিল, সে আম দেয় নাই বলে তার বাইরে হয়তো তাকে লাঞ্ছনা করেছিল, কিন্তু সে কিন্তু তখন এটাকে সহজভাবে বা ভালোভাবে কনস্ট্রাকটিভ হয়ে কিন্তু হ্যান্ডেল করে নেই। সে কিন্তু তাদেরকে সুরি দিয়ে বা মানে সন্ত্রাসী ভাবেই তাদেরকে মোকাবিলা করেছে। অর্থাৎ প্রথম থেকেই তার ভিতরে এই অসামাজিক এবং নৈতিকতা বিরোধী আচরণ লক্ষ্য করা যায়। এখন আরেকটা জিনিস আমি অন্যান্য অপরাধীদের ক্ষেত্রে যেটা বলি এখানেও সেটা বলে রাখতে চেষ্টা করছি যে আমাদের সমাজ সেই যেখানে মার্ডার করেছে সেখানে আমরা লক্ষণীয় যে সেই এলাকার লোকেরা তার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা করেনি। অর্থাৎ এটাই কিন্তু বাস্তবতা, আমাদের এখনো এই সমাজে এই কাজগুলি হয়ে গেছে, যারা মানে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে, ছিনতাই লুটতরাজ করতেছে, মাস্তানি করতেছে, অন্য জামাত জায়গা দখল করতেছে, অন্যকে খুন করে ফেলতেছে, তাদের বিরুদ্ধে কিন্তু সামাজিক কোনো প্রতিরোধ নাই। সামাজিক যেমন প্রতিরোধ নাই এবং আইনের শাসন ভালোভাবে কায়েম না থাকাতে অর্থাৎ সরাসরি তারা পুলিশের কাছে তাড়াতাড়ি ধরতে পারা, তাদেরকে ধরে তারপর তাদেরকে একেবারে কোচিং তোকে শাস্তি দেওয়া এর কোনো উদাহরণ নেই। তারা প্রথমত তাদের বিরুদ্ধে মামলাই হয় না, দ্বিতীয়ত মামলা হলেও তারা সহজে বেরিয়ে যায়, তেমন কোনো বড় ধরনের শাস্তি পেতে হয় না। এই যে সামাজিক এবং রাষ্ট্রীয় যে এই যে বৈকল্য বা ঘাটতি, এই 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 কারণে কিন্তু এই অপরাধীরা আরো বেশি অপরাধ করতে মানে উৎসাহিত অনুভব করে। এবং সেই জন্য একটা জিনিস লক্ষণীয় আমি যেটা বলছি যে আমরা সব অপরাধীদের ক্ষেত্রে যে সমাজ হয়তো তাদেরকে মানে শাস্তি দিতে পারে না, রাষ্ট্র হয়তো শাস্তি দিতে পারে না, কিন্তু তারা জানা রাখা উচিত যে তাদের এই পাপের ফল তারা কিন্তু কয়েকদিন পরে নিজেরাই পায়। এবং সেটা হচ্ছে এই তাদেরই একটা গ্রুপ তাদেরকে খুন করে অথবা তাদের পাল্টা গ্রুপ তাদেরকে খুন করে, কোনো না কোনো ভাবে তারা নিজেদের মাধ্যমে বা এই একই ধরনের অপরাধ অপরাধ চক্রের মাধ্যমে তারা কিন্তু নিহত হয় বা খুন হয়। অর্থাৎ আইনের হাতে তার থেকে বাঁচতে পারলেও এখান থেকে তারা বাঁচতে পায় না। এখানে আমরা বেশিরভাগ উদাহরণ তাই দেখেছি, এমনকি এখানে তার ক্ষেত্রে মরুদের ক্ষেত্রে দেখা গেল যে তাদেরই গ্রুপের নিজের গ্রুপের লোক তার পায়ে গুলি করেছে, এটা দেখানোর জন্য যে অন্য গ্রুপ তাকে পায়ে গুলি করেছে, তাদের বিরুদ্ধে মামলা করা যায় বা তাদেরকে অর্থাৎ তাকে কিন্তু বিক্রি করা হয়েছে। সে কিন্তু কোনো মানুষকে সহজে নিজের পায়ে গুলি করতে কাউকে দিতে রাজি হয়, ওই যে তাকের মধ্যে দিচ্ছে যে হয় তুমি গুলি খেতে রাজি হবে না তোমাকে মেরেই ফেলবো। অর্থাৎ সে যে এত যদি নিজেকে শক্তিমান মনে করছে, এখানে কিন্তু সে শক্তিমান নয়, সে এতই বেশি মানে আসলে কিন্তু তার খুব মানে বিক্রিমাস হয়ে যায়, তারা নিজেরা এমন শৃঙ্খলিত হয়ে যায়, তারা জগৎ থেকে বাইরে হতে গেলেই তাদের জীবনের মানে হুমকি চলে আসে। অর্থাৎ এদিক থেকে দেখতে গেলে তারা আসলে কোনো শক্তিমান না, তারা খুবই দুর্বল এবং খুবই অনিরাপদ জীবনযাপন করে। এটাই সব অপরাধীকে জানতে হবে যে হাতে কয়েকটা পিস্তল থাকলে এবং কয়েকজনকে পিস্তল দিয়ে মারামারি করতে পারলে যে আমি শক্তিমান হলাম তা না, আমি আইনের কাছে সমাজের কাছে এমনকি অন্যান্য আরো এই সমস্ত দুষ্ট চক্রের কাছে কিন্তু তারা সারাক্ষণ মানে বন্দী আছে, জিম্মি আছে, তারা কিন্তু এখান থেকে বাইরে তো পারে না। সেদিক থেকে তারা খুবই নিরাপদহীন জীবনযাপন করে, খুবই অসহায় জীবনযাপন করে। তাই সর্বশেষে মৈনুদ্দিন হয়তো এই যে আট দশটা কাহিনীর মতন আমরা এখানেও দেখলাম যে যাহা বলিব সত্য বলে অনুষ্ঠানে এরকম অপরাধীরা বা এরকম বিক্ষোভগামী লোকেরা এসে যখন কনফেশন করে, নিজে স্বীকৃতি দেয় যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, এবং তারা যখন আবার ভালো হওয়ার চেষ্টা করে, সেই কাহিনী যখন শোনে তখন এই অন্যান্য অপরাধীরাও নিজের মনের ভিতরে একটা পরিবর্তন এবং দেখে তাদের ভিতরে একটা আলো দীপ্তি দেখা যায় এবং তারা নিজের ভিতরে একটা মানসিক পরিবর্তনের লক্ষ্য অনুভব করে, যার ফলে তারা আবার নিজেরা উদ্বুদ্ধ হয় যে না আমরা সবার কাছে স্বীকার করবো যে আমি ভুল করছি, অন্যায় করছি, আমি খারাপ পথে ছিলাম, আমি আবার ভালো হতে চাই। এই সব অন্যান্য কাহিনীর মতন এটাও সেই মৈনুদ্দিন এখন এতগুলি দুর্দর্শ মানে অপরাধী হওয়া সত্ত্বেও, অনেক খারাপ কাজ করা সত্ত্বেও, শুধু যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের মতো অনেকটা মহত্তি অনুষ্ঠান এবং অত্যন্ত সমাজ সংস্কারকমূলক অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ এবং ভালো অনুষ্ঠানের বদলতে কিন্তু আমরা এই ধরনের অপরাধীদের মনেও মানসিক পরিবর্তন আনতে আনা সম্ভব হয়েছে এবং তারা ভালো পথে সুপথে আসার জন্য উদ্বুদ্ধ হয়েছে। সেজন্য এই অনুষ্ঠানকে ধন্যবাদ দিতে হয় এবং যারা এইভাবে উদ্বুদ্ধ হচ্ছে তাদেরকে ধন্যবাদ দিতে হয়। মৈনুদ্দিনের মতো লোকদেরকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই, তারা অনেক খারাপ কাজ করেছে, এটা শুধু তাদেরই একা অপরাধ নয়, আমাদের সমাজ রাষ্ট্রের পরিবারের সবারই কিছু এই জন্য অবদান আছে বা ভূমিকা রয়েছে। তাই সবাইকে সমাজকে এবং রাষ্ট্রকে এই ব্যাপারে উদ্বুদ্ধ হয়ে আসতে হবে। তবে মৈনুদ্দিনের বলে শেষ দেখালে এটা বলতে চাচ্ছি যেহেতু সে অত্যন্ত খারাপ কাজে অনেক লিপ্ত হয়ে গেছে, তার অস্থি মজ্জার ভিতরে কিন্তু এই ক্রিমিনালিটি বা অপরাধের মনস্তত্ব ঢুকে গেছে। অর্থাৎ তাকে ভালো হতে হচ্ছে কিন্তু নাটকীয় ভাবে ভালো হতে হবে, সম্পূর্ণভাবে আধ্যাত্মিক রূপে নিজের ভিতরে একটা নতুন নৈতিক পরিবর্তন নিয়ে আসতে হবে যে আমি একেবারে খারাপ ছিলাম, একেবারে আমি বিতর্ক হয়ে যাবো। আমরা তো অনেক জানি অনেক বড় বড় দস্যু নিজামুদ্দিন আউলিয়া নাকি বা এক সময় দস্যু ছিল, তারপরে সে আউলি হয়ে গেছিলেন, ঠিক আছে। এরকম তাদেরকে যদি ভালো হতে হয় হঠাৎ করে এই খারাপ জগৎ থেকে আসতে গেলে খুব নাটকীয় ভাবে পরিবর্তন নিয়ে একেবারে বিপরীত দলীয় একটা জীবন যাপনে চলে আসতে হবে। অত্যন্ত সুস্থ, অত্যন্ত পূর্ণবান, অত্যন্ত ভালো এবং গঠনমূলক একটা জীবনে চলে আসতে হবে এবং সেই জীবনে স্থিতিশীল থাকার জন্য তাকে দৃঢ় মানসিকতা এবং দৃঢ় আস্থা নিয়ে তার দৃঢ় মনোভাব নিয়ে তাকে আগে যাবে। আমরা আশা করি সে অন্ধকার জগৎ থেকে এই আলোর জগতে ফিরে এসেছে এবং সে আলোর জগতে হাঁটতে শিখবে এবং সেই জগতেই সে পুনঃস্থাপিত, নিজেকে পুনঃস্থাপিত করতে পারবে এবং সমাজ এবং অন্যান্য যারা শক্তি আছে সামাজিক
অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার মূল্যবান মতামতের জন্য। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিচ্ছি, একটু পরে আমরা টেক্সট গুলো নিয়ে ফিরবো এবং সেই সময় আমরা আমাদের অতিথি যিনি আছেন আপনাদের কথার ভিত্তিতে তার মূল্যবান মতামত আমরা জানবো। ফিরে আসছি একটু পরে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি আমরা ফেসবুকে এবং একই সাথে যারা মেইল করেছেন, এসএমএস করেছেন, কয়েকটি পড়তে চাই। কুসুম কুমারখালী থেকে লিখেছে, মইনুদ্দিনের গল্প শুনছি, কিছু বলার ভাষা নেই, আমি অবাক হয়ে যাচ্ছি কথা শুনে। যা বলিব সত্য বলিব, যতই শুনি ততই এই সমস্ত লোকের প্রতি আমার ঘৃণা বাড়তে থাকে। এরা কি মানুষ নাকি অন্য কিছু? দেখুন, পাপীকে ঘৃণা করাটা কিন্তু মূল কথা নয়, পাপকে আমাদের ঘৃণা করতে হবে। রানা সাভার থেকে লিখেছে, মইনুদ্দিনের মতো লোকেদের সরাসরি মেরে দেওয়া উচিত, এদের কোনো লজ্জা নেই নাকি? এরা অপরাধ করেছে আবার গলাটা বাড়িয়ে বলতে এসছে। ওইখানে মেরে দেন ওকে না, এই ধরনের মন্তব্য নিঃসন্দেহে গ্রহণযোগ্য নয়। শিহাব খুল্লা থেকে লিখেছে, এরা কি আসলে কোনো মানুষ নাকি মানুষ নামের জানোয়ার? জানোয়ার বললে ওদের কম্বল হয়। দেশের সমস্ত সন্ত্রাসীদের সাথে এরা জড়িত, সব ক্রাইমের সাথে এরা জড়িত, এদের একজনকে ধরলে অন্যজন ধরা যাবে। রাহাত কুমিল্লা থেকে লিখেছে, ওকে ধন্যবাদ দেওয়া যেতে পারে, কেননা ওর সাহস আছে, কিন্তু আমাদের মাঝে এমন অনেকেই আছে যারা অপরাধটা স্বীকার পর্যন্ত করে না, সেক্ষেত্রে মইনুদ্দিন ধন্যবাদ পাওয়ার যোগ্য। মিল্টন ঢাকা থেকে লিখেছে, ওই পরিবেশে থাকলে যে কারোর পক্ষেই এতটা খারাপ হওয়া সম্ভব, কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে, ওই রকম পরিবেশে থেকেও ওই রকম খারাপ হয়নি, সে হচ্ছে আসল মানুষ, তাদের খুঁজে বের করে অনুষ্ঠান করলে ভালো হবে। মৌ বরিশাল থেকে লিখেছে, আমাদের অস্ত্র দেখা সৌভাগ্য হয়নি আর এরা অস্ত্র নিয়ে খেলা করে, একটা সুন্দর পরিবেশ ধ্বংস করার জন্য এই রকম একটা মানুষই যথেষ্ট, আর এদের মতো আগাছাদের উপরে ফেলতে পারলে আমাদের সমাজ কলুষিত মুক্ত হবে। জাহান ফার্মগেট থেকে লিখেছে, এরা অপরাধ করে আবার মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, প্রশাসনও নীরব থাকে, মূলত তারাও জানে না যে এরা অপরাধী, আর জানলেও এদেরকে ধরে না, কেন এদের কাছ থেকে তারা নিয়মিত টাকা পয়সা নেয়। টুকটুকি খামার বাড়ি থেকে লিখেছে, সবাই হয়তো এর সম্পর্কে খারাপ মন্তব্য করবে, কিন্তু আমি বলবো এই ব্যক্তি যে অপরাধ করেছে আর এখন অনুতপ্ত, এটার জন্য তাকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন। আমি আশা করছি ইনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। দেখুন, যারা এখানে কনফেস করতে আসে তাদেরকে কিন্তু আমাদের ভালো করা মন্দ করাটা উদ্দেশ্য নয়, তারা জীবনের একটা না একটা পর্যায়ে গিয়ে কিন্তু অনুতাপ পেয়েছেন। হ্যাঁ, এবং যে তারা বলতে আসেন যেটা, যে আমার মতো অপরাধী যদি আপনি হন তাহলে আলটিমেটলি আপনার জীবনের পরিণতিটা কি হবে, এবং আমার মতো অপরাধী হওয়ার জন্য আমি নিজে দায়ী ছিলাম না, চারপাশের পরিবেশ আমাকে বাধ্য করেছে। আমরা এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাই এই কারণে যে এরকম পরিবেশ থেকে আপনারা হেফাজতে থাকুন, এবং একই সাথে ভবিষ্যতে আপনার সন্তান কিংবা আপনি কিংবা আপনার কোনো বন্ধু বান্ধব যাতে এরকম অপরাধী না হয়, সেজন্য আপনার কি আচরণ করা উচিত, কিভাবে সতর্ক থাকা উচিত, সেই সতর্ক থাকুন। ওকে, আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, এবং আপনার মতো যারা এরকম আপনার মতো গ্রামে বড় হচ্ছে, যারা আপনার মতো হওয়ার সম্ভাবনা আছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে?
আমি বলতে চাই শুধু এটাই, গড়ের যে গার্জিয়ান গুলো বা সমাজের যে গার্জিয়ান গুলো, এদের কারণে আমার এই লাইনটা জামের মূল কারণ হচ্ছে আমার ভাইটা, আমার বড় ভাই এবং ভাবি। আসলে আমি তো এই পথে যাইতাম, আমি তো সুখ, খুব সুখের সংসার ছিল, বাইরে যদি একটু আমগো দিকে চাইতো তাহলে আর আমার এই লাইনটা যা হইতো না। ওই দুষ্টামি করতে করতে আমগোরে মানে শাসন করে নেওয়া ছিল না, পড়াই নেওয়া ছিল না, কেউ ছিল না, তো আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলি যে আমার মতো অস্ত্র কেউ হাতে জীবনে নিয়েন না। আর সমাজসেবীরা বলি যে যদি আপনার কোনো ভাই ছেলে দাদা কোনো আত্মীয় এসব পথে যায় তার ফিরান আপ্যায়ন চেষ্টা করি আপনার সবাই মিললে তার এই পথে যাইতে দিন। এটা খুব খারাপ, আমি এখন বুঝি ঘুম নাই নিন নাই কোনো একটা রাত্র বাড়ি গেলে ঘুমান যায় না, এক পুলিশ এক সন্ত্রাসী এক পুলিশ, এই পথটা মোটেও ভালো না মোটেও না।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে মইনুদ্দিনের জীবনের উপলব্ধি, এবার সিদ্ধান্ত আপনার। এখানেই শেষ হয়ে যাবে আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। তবে তার আগে আমরা রাজুর কাছে যেতে চাই, গত সপ্তাহে যিনি আমাদেরকে চিঠি পাঠিয়েছেন বা ইমেল করেছেন সেই পার্টি আমরা শুনবো।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি শিহাব, চট্টগ্রাম থেকে লিখছি। আমি যাহা বলিব সত্য বলিব নিয়মিত শুনি, খুব ভালো লাগে এটি শুনতে। আর তাই তো সেই ভালো লাগা থেকে আজ আমি আমার একটি কথা বলতে চাই। আর তা হলো, গত মাসে আমি আমার মামা বাড়িতে বেড়াতে যাচ্ছিলাম বাসে করে। তো বাসের ভাড়া একবার দেয়া হয়ে গিয়েছিল, কিন্তু তারপরও কন্ডাক্টর এসে বারবার ভাড়া চাচ্ছিল। আর সেই কারণে আমি ওর উপর খুব রাগ করি, ওর গায়ে পর্যন্ত হাত তুলি। কিন্তু আজ মনে হচ্ছে আমি খুব ভুল করেছি, ওটা করা আমার উচিত হয়নি, আমি আসলেই লজ্জিত। আর এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি, সত্যি আমার ভুল হয়ে গেছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে এই বন্ধুটিকে আপনার ওই উপলব্ধির জন্য। সবসময় বলি আমাদের এই ভুলের উপলব্ধি গুলো একজনের না হয়ে পুরো সমাজের হোক, তাহলে সমাজ পাল্টে যাবে, দেশ পাল্টে যাবে, এবং সত্যি সত্যি আমরা সুন্দর একটি সমাজে বসবাস করতে পারবো। আজকের মতো সাইন অফ করছি, আজকের মতো পর্দা নামছে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। আগামী রবিবার রাত 11:20 আবারও আরজি কিবরিয়া এবং তার টিম মেম্বার আরজি রাজু, সাউন্ড রিটার মঞ্জু এবং আর একজন বন্ধুকে নিয়ে ফিরে আসবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.